আজকে তো মনে হয় ঈদের আগে শেষ ভূতে ফেমো হতে পারে। যদি ঈদের আগে শেষ ভূতে ফেমো হয় তাহলে কি হবে? তাহলে আগামী শুক্রবারে একটা স্পেশাল এপিসোড আপনাদেরকে উপহার দিব, সেটা হচ্ছে চাঁদ রাতের স্পেশাল এপিসোড। সেখানে স্পেশাল মানুষেরাই থাকবেন এবং মোটামুটি আমরা সবকিছু সিলেক্ট করে ফেলেছি, কি কি থাকবেন, কারা কারা ঘটনা শেয়ার করবেন। আর যদি না হয় তাহলে আপনারা পাচ্ছেন পরপর দুটো এপিসোড, অর্থাৎ শুক্রবারে একটা রেগুলার এপিসোড, সেটাও স্পেশাল হতে পারে, এবং তারপরে আরেকটা এপিসোড যেটা চাঁদ রাতের দিন থাকবে। তো সবকিছু মিলিয়ে দারুণ একটা সময় কাটবে এবং আমি আগামী শুক্রবার নিয়ে অনেক এক্সাইটেড। চাঁদ উঠবে কি উঠবে না এটা নিয়ে অনেক বেশি কনফিউশনের মধ্যে আছি আমি, এবং সবাই বলছেন যে একটু আগে কথা হচ্ছিল, যারা আজকে অতিথি আছেন তারা বলছিলেন যে না চাঁদ উঠবেই, মানে 90% সম্ভাবনা। আর অনেকে কেউ কেউ মনে করছেন যে পরের দিনও চাঁদ হতে পারে, যে পরের দিনও চাঁদ উঠছে। তো দেখা যাক কি হয়, আমরা রমজান মাসের শেষে চলে এসেছি, এটাই দুঃখের কথা। তবে আনন্দের কথা হচ্ছে সামনে ঈদ, এবং ঈদের খুশি যেন আমরা সবাই ভাগ করে নিই, কোনো জায়গায় যেন মানে কারো যেন কোনো কম বেশি না হয় আর কি, সেটাই ঈদের তাৎপর্য আর কি। আর এখন যেটা করবো সেটা হচ্ছে আপনাকে জানিয়ে দেবো ছোট্ট করে যে কিভাবে আমাদেরকে লিখবেন, ইমেইল করবেন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন, বা চাইলে আপনি আপনার কথা, যেটা আপনার যে ঘটনা সেই ঘটনাটি লিখেও পাঠাতে পারেন, আমি সেই ক্ষেত্রে আপনাদের ঘটনাটা পড়ে শোনাবো। আজকে একটু আগে আমরা লাইভে গিয়েছিলাম, সেই লাইভটা আছে আমাদের যেই পেজে, সেই পেজের অ্যাড্রেসটা বলে দিচ্ছি www.facebook.com/radiofurti। অ্যান্ড আরও একটা পেজ থেকে আমরা লাইভে গেছি যেটা আমাদের ভূতাথমের পেজ, উইচ ইস www.facebook.com/bhutatham.rasen। দুটো পেজই ভিজিট করবেন, আমাদের লাইভ যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনি চাইলে শেয়ার করতে পারেন, এবং আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আরও সবাইকে জানাতে পারেন ভূতাথমের ব্যাপারে। তো এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব ঘটনায়, এবং প্রতিদিনের মতো আজকেও শুরু করব একটা ইমেইল দিয়ে। এই ইমেইলটা যদিও একটা মানে ইংলিশ অ্যালফাবেটের লেখা, সো পড়াটা একটু ডিফিকাল্ট, তারপর আমি চেষ্টা করছি, যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সেটাই আশা করব। আমি পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই সালাম নেবেন, আশা করি ভালো আছেন। ফার্স্ট অফ অল বাংলিশে লেখার জন্য সরি বলছি, আমি বাংলা ভালো লিখতে পারি না তাই বাংলিশে লিখে পাঠাচ্ছি। আমি দেশের বাইরে থাকি কিন্তু রিলিজিয়াসলি ভূতাথম ফলো করি। অনেক দিন ধরেই ভাবছি লিখব কিন্তু নানা কারণে লিখতে পারি না। জানি না স্টোরিটা বিলিভ করবেন কি না, তবে ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি কানাডায় ক্লিনটন নামে একটা শহরে, ছোট্ট শহরে থাকি। আমাদের সেমিস্টার শেষ হওয়ার পর আমরা চারজন ফ্রেন্ড আর এক ফ্রেন্ডের কটেজে যাই বেড়াতে। কটেজটা স্কেজুলড একটা জায়গায়, এবং না একটা 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 স্কেজুল বলছি আমি, কলেজটা একটু একটু দূরের কোনো জায়গায় এবং একটু সিক্রেটেড জায়গায়, এবং সেই জায়গাটা বলে রাখা ভালো যে আমার এই ফ্রেন্ডরা ইটালিয়ান এবং ওর বাবা খুব অ্যান্টিক কালেক্ট করতে পছন্দ করতেন। তো ওই কটেজটাও অ্যান্টিক দিয়ে সাজানো ছিল। এর ভেতরেই একটা অনেক পুরনো পাপেট ছিল, পাপেটটা পুরোটাই উড দিয়ে তৈরি করা। পাপেটের চোখ এবং চোখের দিকে যদি আমরা তাকাই বা তাকালে মনে হতো আমাদের দিকে তাকিয়ে আছে, এবং হাসিটার কারণে আরো বিভৎস লাগত। আমার ফ্রেন্ডটা আমাদের বলে যে এই পাপেটটা হন্টেড, এবং ওদের বাসায় যখন রাখা ছিল মাঝে মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করত। আমরাও ওর কথাটা বিলিভ করিনি, ভেবেছিলাম ও শুধুই আমাদের মানে ভয় দেখানোর চেষ্টা করছে। অনেকটা মানে আমরা এটাকে মানে মুভির মতোই মনে করলাম, যে মুভির কোনো ঘটনা বা এরকম কোনো কিছু একটা মনে করে মানে জাস্ট হালকাভাবে নিলাম আর কি। এক রাতে আমরা ডিসাইড করি যে রাত জেগে আমরা মুভি দেখব। মুভি শেষ হওয়ার আগেই আমরা নোটিস করি যে আমাদের ইটালিয়ান ফ্রেন্ডটা সোফার উপরে ঘুমিয়ে গেছে। আমরা বাকি তিনজন ওই তাকে ভয় দেখানোর প্ল্যান করি, ওই পাপেটটা নিয়ে আসি এবং গায়ের ওপর শুয়ে দিয়ে আমরা ডিসাইড করি যে ওকে বলবো যে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, এবং উঠে দেখি তোর গায়ের ওপর এটা শুয়ে আছে। তবে সেটা করার আগে আমরা নিজেরাই ভয় পেয়ে গেলাম। ওর গায়ের ওপর শোয়ানোর কয়েক সেকেন্ড পরে আমরা দেখলাম যে পাপেটটা এক হাত উঠানো এবং সাথে সাথে আমার ওই ফ্রেন্ডটাও এক হাত উঠালো। পাপেটটা হাত নামালে ওর হাতও নেমে গেল। এইটা দেখে অনেক ভয়ে চিৎকার করে উঠলাম। পাপেট থেকে ওখানেই ফেলে রেখে পাপেটটাকে আমরা এক ঘরে ঘুমানোর চিন্তা করলাম। এক দুই ঘন্টা পরে আমার ঘুম ভাঙে আর এক ফ্রেন্ডের ডাকে। আমাকে বলে আমাদের ইটালিয়ান ফ্রেন্ডের গায়ে অনেক জ্বর, ওকে ওষুধ খাইয়ে দিতে হবে এবং আমরা ডিসাইড করি যে সকালেই চলে যাব। ড্রাইভ করে ফিরতে আমাদের 3 ঘন্টা লাগে এবং আমরা স্ট্রেইট আমাদের ইটালিয়ান ফ্রেন্ডের বাসায় ওকে ড্রপ করতে যাই। ওর বাবা আমাদের জিজ্ঞেস করে যে আমরা সব কথা তাকে খুলে বলি। সে একটু বিরক্ত হয়ে বলে যে আমাদের এটা করা উচিত হয়নি। পাপেটটা ওর বাবা কিনে এনেছিল একটা গ্যারাজ থেকে এবং সেটা মানে একটা গ্যারাজ সেল থেকে, এবং পাপেটটার মানে পাপেটটা একটা ইটালিয়ান ফোক আর্টের ছিল এবং তাই সেটা সে কেনে। আমার ফ্রেন্ড যখন ছোট ছিল রাতে ঘুমানোর মধ্যে ও পাপেটটা যেখানে রাখত বা থাকতো যেখানে সেখান থেকে সেখানে গিয়ে সে দাঁড়িয়ে থাকতো, এই দেখে পাপেটটাকে ওদের ওই কটেজে সরিয়ে ফেলা হয়। নেক্সট 1 উইক আমরা ওই ফ্রেন্ডকে অনেক সাফার করতে দেখি এবং ওর স্বপ্নে দেখত যে শুধু ওর নাম ধরে কেউ ডাকছে। যখন ও যেত না তখন গায়ে ভীষণ জ্বর আসত, ওষুধ খাওয়ালেও জ্বর নামত না এবং ঘুমাতে অনেক ভয় পেত। ও বলতো ঘুমালে ওকে একজন ইটালিয়ান সাইকিকের কাছে, আচ্ছা ও বলতো যে যদি ওকে ও যদি ঘুমাতো তাহলে যখন ওষুধ খেলে জ্বর নামত এবং ঘুমাতে সে অনেক ভয় পেত। ও বলতো যে ঘুমালে ওকে টেনে নিয়ে যাবে, তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় এবং কোনো লাভ হয় না যথারীতি। ওর বাবা যখন ওকে একজন ইটালিয়ান সাইকিকের কাছে নিয়ে যায়, আমার এই সব বিষয়ে ইন্টারেস্ট বেশি তাই আমরা ওদের রিকোয়েস্ট করি যে আমাকে যেন সাথে নিয়ে যায় এবং সেই সাইকোলজিস্টের কাছে সব খুলে বলে সে আমার ফ্রেন্ডকে একটা ছোট্ট স্টোনের একটা পাথর দেয় এবং সেই পাথরটা তার বার্থ স্টোন দিয়ে তৈরি ছিল। সে বলে যে ওই পাপেটটা তাকে তার কাছে এনে দিতে। আঙ্কেল তার পরের দিনে পাপেটটা ক্লিনটনে নিয়ে আসে এবং আমরা আবারও সেই সাইকিকের কাছে যাই এবং পাপেটটা তা কিছুক্ষণ উলট পালট করে আমরা দেখি। তারপর সে বলে যে হয়তো এটা একটা কার্স করা, যদি কার্স করা থাকে তাহলে নিশ্চয়ই ভেতরে কার্সটা লেখা আছে এবং ওইটাকেই আমাদের ডিস্ট্রয় করতে হবে এবং ওর এই কার্সটা আরো স্ট্রং হবে। না হলে সেই 3 ডেজ সময় আমরা চাই এবং বলে যে সে যদি সাকসেসফুল হয় তাহলে আমার ফ্রেন্ডের শরীর ভালো হয়ে যাবে। 3 দিন পর আসলে আমার ফ্রেন্ড শরীর ভালো হয়ে যায় এবং তার ওই স্বপ্নটাও আর সে দেখে না এবং আমি সেই সাইকিকের কাছে তাকে জানা মানে কাছে জানি যাইনি, তবে শুনেছি যে ওই পাপেটটা ভাঙার পর একটা ছোট্ট কাগজ সেখানে পাওয়া যায় এবং ওল্ড ইটালিয়ান টেক্সটে এটা কার্স লেখা ছিল তার ভেতরে এবং যেটা নাকি টার্গেট করা থাকে এবং তাকে আস্তে আস্তে মানে যাকে টার্গেট করে তা সে আস্তে আস্তে পাগল হয়ে যায় এবং কার্সটা ডিস্ট্রয় করেছে কিভাবে সেটা আমি জানি না, ব্ল্যাক ম্যাজিক ছিল কিনা তাও জানি না, তবে নিজের চোখে আমার ফ্রেন্ডকে অসুস্থ হয়ে এবং ভালো হয়ে যেতে দেখেছি। আশা করি ভালো লেগেছে। ভূত ফেমের সবাইকে অনেক শুভেচ্ছা, রাসেল ভাই আপনাকে অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। কৃষ্ণা জানিয়েছেন এই ঘটনাটি কানাডা থেকে এবং কৃষ্ণা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার স্টোরি এবং ইটস আ বিউটিফুল স্টোরি এবং আশা করছি যে এটা আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে এরকম ঘটনা আপনার কাছেও আছে, সেই ঘটনা লিখে পাঠাতে হলে bhutashamadhurvetirafuti.fm is the right address এবং সেখানে আপনি পাঠিয়ে দিন। আমি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার কাছে আপনার ঘটনা শোনার আগে আমি আপনার বিষয় একটু বলতে চাই। আপনার নামটা একটু বলুন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটাকে।
আমি ফারুক বলছি, গুলশান 2 থেকে এসেছি আমি। ফেসবুকে ফ্রেন্ড আমাকে ধ্রুব মারুফ ইস্তে নামে ছিলেন।
ওকে, তো আপনি গত শুক্রবারে আমাকে নক করেন এবং গত শুক্রবারে আপনি আমাকে বলেন যে আপনি ভূতাফ্রেমে আসতে চান এবং তারপরে খুব একটা দুঃখজনক ঘটনা ঘটে, রবিবারে আপনার মা মারা যান এবং আমরা তার বিদেহী আত্মার প্রতি আত্মার মাগফিরাত কামনা করছে এবং সবাইকে রিকোয়েস্ট করছি যে ওনার মায়ের জন্য দোয়া করবেন। মারুফ ভাইয়ের মা যেন তার আত্মা যেন শান্তি পান সেই দোয়াটা করবেন, এবং তারপরেও যে আজকে উনি উপস্থিত হয়েছেন তার ঘটনা শেয়ার করার জন্য, এই জন্য অনেক 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 ধন্যবাদ। কথা দিয়ে কথা রেখেছেন তিনি, কিন্তু মাঝখানে ঘটে গেছে একটা বিরাট বিপর্যয়, সেই প্রসঙ্গে আমরা না যাই, সবারই মন খারাপ হয়ে যাবে। তো আমরা চলে যাই আপনার ঘটনায়, এবং আপনি অনেকগুলো ঘটনা বলেছেন, শেষ যে ঘটনাটা বলেছেন সেই ঘটনাটা দিয়ে আমরা শুরু করতে চাই আজকে।
হ্যালো লিসেনার্স, আমি মারুফ বলছি। ফ্রেন্ডরা আপনারা আমাকে চেনেন মারুফ নামে, ফেসবুক ফ্রেন্ডরা চেনেন আমার স্ত্রী নামে। তো আমার ফার্স্ট স্টোরি ছিল, ফার্স্ট ইস্যুটা ছিল 2016 সালে গুলশানের এই কোনো একটা এলাকায়, আমি নামটা প্রকাশ করছি না। তো ওই বাসাটা আমি ভাড়া নেওয়ার এক মাস পরে ঘটনা, আমি একদিন রাত্রে বাসায় একা ছিলাম, ভূতভূমটা শোনা আমার নেশা এটা, তো ভূতভূম শোনা শেষ করে আমি শুয়ে পড়ি। তো আমার বাসার বর্ণনাটা দিয়ে, আমার বাসার ছিল ফার্স্ট ফ্লোর, এবং আমার বাসার পাশে একটা হাইরাইজ বিল্ডিং ছিল, ওটার গ্যারেজটা ছিল আমার বাসার ওই লেভেল ছিল। তো ওটার আলোতে আমার রুমটা আলোকিত থাকত। আমি শুয়ে পড়ার কিছুক্ষণ পর আমার যখন তন্দ্রা লেগে আসে, তখন হঠাৎ করে মনে হলো পিছন দিয়ে কেউ আমাকে পুশ করলো। আমি যখন পাশ ফিরে তাকায় দেখি কেউ নাই, আমি যখন আবার আমি আমার দিকে ফিরি, তখন দেখি আমি কাউকে হাক করে শুয়ে আছি। আমি ভালো করে যখন দেখতে যাই, দেখি যে আমি একটা মানুষকে হাক করে শুয়ে আছি।
একটা মানুষ ছিল আপনার পাশে?
আমার পাশে একজন মানুষকে আমি হাক করে শুয়ে আছি, যদিও আমার হ্যাবিটস ছোট একটা পিলো বুকের মধ্যে জড়িয়ে, আমার ছোটকাল থেকে হ্যাবিট একটা পিলো বুকের মধ্যে জড়িয়ে শুয়ে থাকা।
আচ্ছা, ঠিক সেভাবে আপনি সেই মানুষ
ভাবেই আমি শুয়েছিলাম, বাট আমি যখন আমার সেন্সটা আসে, তখন দেখি আমি একটু মানুষকে হাক করে শুয়ে আছি। আমি প্রথমে ভাবছি হয়তো আমার ওয়াইফ হবে, পরবর্তীতে আমার সেন্সে আসে আমার ওয়াইফ তো বাড়িতে, তাহলে এটা কে, কাকে সবাই হাত করে শুয়ে আছি। তো আমি স্বপ্নে না বাস্তবে এটা কনফার্ম হওয়ার জন্য আমি ভালোভাবে আমার রুমটা চেক করি, ওই শোয়া অবস্থায় দেখি যে আমার রুমে আমি সজাগ আছি, এবং রুমের যেটা যেখানে থাকার কথা যেটা যে কালার এভরিথিং সব স্পষ্ট দেখা যাচ্ছে গ্যারেজে আলোতে। তো আমি কনফার্ম যে আমি স্বপ্নে না, আমি বাস্তবে আছি। তারপর আমি ওই মানুষটাকে হাত দিয়ে পরীক্ষা করে দেখি যে হ্যাঁ, এটা কোনো পুতুল বা মূর্তি না কি, এটা মানুষই আমি স্পষ্ট টের পাই, যেটা মানুষ আমি হাত করে শুয়ে আছি।
আপনি বোঝার চেষ্টা করছেন হাত দিয়ে?
হাত দিয়ে দেখতেছিলাম যেটা আমি কি কি হাত করে শুয়ে আছি। যখন আমি কনফার্ম হলাম যেটা মানুষকে আমি হাত করে শুয়ে আছি, তখন আমার সারা শরীর ঠান্ডা থাকে। আমি চোখটা বন্ধ করে একভাবে আল্লাহর নাম পড়তে থাকি। কিছুক্ষণ পর হঠাৎ করে আমার হাতটা উপর থেকে থাপ করে পিছনে পড়ে যায়। তখন আমি চোখটা খুলে দেখি যে ওখানে কোনো মানুষ নেই, আমি এমনি শুয়ে আছি। আমি সাথে সাথে আমার বাথের উপরে বেড শুয়ে লাইটটা জ্বালিয়ে আমি উঠে বসি। তখন দেখি যে রুমে কেউ নাই, শুধু আমি একাই রুমে আছি। আমার রুমে একটু বর্ণনা দিই যে আমার রুমে আমি যখন শুয়ে পড়ি, তখন রুমের দরজা জানালা সবই লাগানো ছিল, এবং রুমের দরজা থাকা দিয়ে এমন কোনো মানে একটা ইঁদুর ঢোকারও কোনো জায়গা ছিল না। তো
আপনি যে মাথায় হাত দেন এই ব্যাপারটা বলেননি কিন্তু?
হ্যাঁ, আমি আমি প্রথমে ওটা যখন আমি দেখি, আমি এটা দেখার জন্য যেটা আসলে এটা কি জিনিসটা, আমি কাকে হাত করে আছি, তখন দেখি যে ওটা আমার ডান হাতের বাহুর উপরে ওটা মাথায় দিয়ে শুয়ে আছে। তখন আমি হাত দিয়ে ওনার ওটার মাথার একটু চেক করি যে এটা কি জিনিস। তো এটা আসলে দু মাস, এক থেকে দু মাস কেউ টাক করার পরে যত চুল উঠে, যাকে বলে কদম ছাট, তো ওরকম তার মাথার চুলটা আমি হাতে স্পষ্ট টের পাই। হাতে খোঁচা খোঁচা আমি ব্যথা পাচ্ছিলাম, তারপরে তার মুখে হাত দিই, শরীরে হাত দিই, তখন আমি বুঝি যে এটা একটা মানুষের ইয়ে ধরে আছে। তারপর আমি যখন আমি লাফ দিয়ে উঠলাম, ওঠার পরে দেখলাম যে আমার কোলে যে বালিশটা ছিল, ছোট বালিশটা ছিল, ওটা বিছানার এক কোণারে দেওয়ালার সাথে ওটাকে চেপে কেউ যেন বসা রাখছে, ওটাকে তলা করে বসে আছে, যেটা একটা অবিশ্বাস্য ঘটনা ছিল। আমি বিছানার এক সাইডে ছিলাম, ওটা বিছানার অপোজিটে একদম কর্নারে ওটা চাপ দিয়ে বসানো। তারপর আমি কিছুটা স্বাভাবিক হয়ে আবার শুয়ে পড়ি। এর তিন দিন পর আমার ওয়াইফ বাড়ি থেকে আসে। এরপর আমার ওয়াইফের সাথে আমার বাড়িওয়ালা আন্টির গল্প হয়। উনি বলেন যে আমরা যে রুমে ছিলাম, সেই রুমে যে রুমে আছি সেই রুমের নিচতলায় একটা ফ্যামিলি ছিল ওই বড় বড় রুমটাতে, ওখানে একটা মেয়ে ছিল, ওরা ও আর ওর আম্মা থাকতেন। মেয়েটা যে কোনো পারিবারিক কারণে ঠিক এক বছর মতো হবে আগে ঘটনা, তো মেয়েটা সুইসাইড করে। মেয়েটা দেখতে বেশ কালো ছিল এবং বয়স 22-23 বছর একটা মেয়ে ছিল। এবং আমি যেটাকে আমি আবিষ্কার করি ওদিন রাত্রে, ওটাও দেখতে কালো ছিল এবং ওটার চেহারা বর্ণনা হচ্ছে ওরকম 20-22 বছর একটা মেয়ের মতো একটা মেয়ে ছিল। তারপর ওদিন রাত্রে ওই রুমের একজন আঙ্কেলের সাথে আমি এখানে কথা বলি যে আঙ্কেল এমন একটা ঘটনা উনি কিছু বলতে পারবেন কিনা। উনি আমাকে ডিটেল সব বললেন যে আসলে কিভাবে মেয়েটা আত্মহত্যা করে। তখন আমি ওনাকে আমার কাহিনীটা বলি যে আমার সাথে 3 দিন আগে আমার একটা ঘটনা ঘটে গেছে, আমি তখন রুমে একা ছিলাম এবং ভূতের গল্প শোনার পর আমি শুয়ে পড়ছিলাম। উনি বললেন যে হতে পারে ওটা ওটার আত্মা তোমার উপর ভর করছিল, এই ছিল আমার ফার্স্ট স্টোরি। আমি আজও বুঝলাম না এটা কি হয়েছিল আমার সাথে।
অনেক ধন্যবাদ আপনাকে। তো আমি একটু যদি ছোট্ট করে ঘটনা দুটোর একটু যদি আপনাদেরকে রিভিউ দেই, সেটা হচ্ছে প্রথম যে ঘটনাটা আমরা শুনলাম সেই ঘটনাটিতে একটি কটেজে কিছু ছেলে মেয়ে বেড়াতে গিয়েছিলেন যিনি ঘটনাটি পাঠিয়েছেন, এবং তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে ওই কটেজে তারা একটা আবিষ্কার করে, একটা অ্যান্টিক, যে অ্যান্টিকটা একটা পুতুল মানে পাপেট, এবং তারা সেটা আবিষ্কার করে যে সেই পাপেটটা নাকি এক ঘর থেকে আরেক ঘরে মুভ করে। এবং তারা দেখতে পায় যে তারা মজা করার জন্য যখন তাদের ফ্রেন্ডকে, যে ফ্রেন্ডটা ঘুমিয়ে পড়েছিল ইটালিয়ান একটা ফ্রেন্ড, তার কাছে পাপেটা রাখে, তখন দেখা যায় সেই পাপেটের মুভমেন্ট এবং তার ফ্রেন্ডের মুভমেন্ট মিলে যাচ্ছে, এবং তাকে তারপরে তার প্রচণ্ড জ্বর আসে আর অনেক কিছু হয়, আপনার সবাই শুনলেন সবকিছু। এবং শেষ মুহূর্তে তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেই ডাক্তার তাকে একটা পাথর দেয়, এবং সেই পাথরটা দেওয়ার পরে যেটা হয় এবং সে বলে যে আমি ওই পাপেটটা দেখতে চাই, এবং পাপেটা নিয়ে যাওয়ার পরে সেই পাপেট থেকে অদ্ভুত ধরনের একটা কাগজ বের হয়। অ্যান্টিক অনেকেই আমরা জমাই এবং অনেকেরই শখ থাকে, কিন্তু আমি সবসময় বলি এটা যে অ্যান্টিক কেনার সময় খুব সাবধান, এবং অ্যান্টিক কেনার পরে যদি আপনার বাসায় কোনো পরিবর্তন আপনি দেখেন, যে কোনো ধরনের কোনো চেঞ্জ আসছে, তাহলে দেরি না করে অবশ্যই যারা এই সমস্ত বিষয় জানেন তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। এবং আপনি খুব খেয়াল করবেন যে আপনার বাসায় কোনো অ্যান্টিক আনার পরে সেটা আপনার বাসায় কোনো পরিবর্তন এনেছে কিনা, এবং এগুলো কিন্তু মাঝে মাঝে সরালেও অনেক পরিবর্তন, অনেক ধরনের ঝামেলা টামেলা হয়। তো এবং সবচেয়ে বড় কথা যে অ্যান্টিকটা আপনি কিনছেন এটা কোথায় ছিল, কে ব্যবহার করেছেন। সেকেন্ড ঘটনাটার কথা চিন্তা করুন, আপনি আপনার ঘরে শুয়ে আছেন রেগুলার আপনার বিছানায়, এবং আপনি জানেন যে আপনার পাশে কারো শুয়ে থাকার কথা না, এই রুমে আপনি একা আছেন, দরজা জানালা সব বন্ধ, কারো আসার কোনো কারণ নেই। হঠাৎ করে আপনি রাতের বেলা যদি অনুভব করেন যে আপনার পাশে কেউ শুয়ে আছে এবং আপনার বালিশটির পরিবর্তে একটি মানুষ যার মাথায় কদম ছাট চুল এবং যার মাথায় হাত দিলে আপনার হাতে স্পর্শে আপনি ব্যথা পাচ্ছেন, সেই রকম একটা মানুষ, যে মানুষটি কিনা পরে জানতে পারলেন যে বেশ কিছুদিন আগে সুইসাইড করেছে। এই ঘটনা দুটো শুনে আপনার কি মনে হয়? খুব অদ্ভুত না? প্রথম ঘটনাটি একটা পাপেট, যেটি একটা অ্যান্টিক থেকে অ্যান্টিকের ঘটনা এবং অ্যান্টিক কালেকশন কালেক্ট করতেন এরকম একজনের ঘটনা, এবং সেখান থেকে ভয়াবহ একটা পরিণতির দিকে নিয়ে আসে, যদিও আল্লাহর রহমতে পরে সুস্থ হয়ে যান সেই ভদ্রলোক। কিন্তু পরের যে ঘটনাটি সেই ঘটনাটিও খুব অদ্ভুত, এই ঘটনাটির ব্যাখ্যা উনি এখনও পাননি, এখনও উনি ওনার সেই ঘটনার ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছেন। খুবই অদ্ভুত কিন্তু দুটো ঘটনাই। আশা করছি যে এই দুটো ঘটনা আপনাকে যথেষ্ট আনন্দ দিতে পেরেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি চলে যাব, আমাদের একজন অতিথি আছেন এখানে যাকে আপনারা সবাই চেনেন এবং লাইভ জল যেহেতু দেখেও ফেলেছেন, আমাদের এখানে আছেন আফনান ভাই, তার কাছে আমরা যাব। তবে তার আগে আমি একটু চেষ্টা করব কিছু মেসেজ পড়ার, তবে না মেসেজটা পড়তে পারবো না মনে হচ্ছে, আপনাদের কমেন্ট যেগুলো সেগুলো একটু পরেই পড়ি, আপাতত ঘটনায় চলে যাই। আফনান ভাই শুনি আপনার প্রথম ঘটনা।
ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম,
সবাইকে শুভেচ্ছা। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেই ঘটনাটি আসলে আমাদের বাংলাদেশের ঘটনা না, এটি সংযুক্ত আরব আমিরাতের একটি ঘটনা। ঘটনাটি আমার এক বন্ধু আছে রাজবাড়িতে, নাম আরাফাত, ওর দুঃসম্পর্কের এক আত্মীয় আছেন, তার নাম হল আব্দুর রহিম, উনি সংযুক্ত আরব আমিরাতে অনেকদিন আগে গিয়েছেন, উনি 1994 সালে সংযুক্ত আরব আমিরাতে যান। তো উনি ওখানে যাওয়ার পরে উনি যেই বাড়ির মানে যেই মালিকের আন্ডারে কাজ করতেন, ঠিক ওই মালিকের বাড়িতেই ঘটে যাওয়া ঘটনা এবং ওনার সামনে ঘটে যাওয়া যে ঘটনাটি সেটি মানে আমাকে বলেছেন সেটি আমি শেয়ার করতে যাচ্ছি আজকে।
ঘটনাটা রাসেল ভাই আমার কাছে খুব একটু অদ্ভুত লেগেছে, এজন্য আমি আজকে এটা শেয়ার করব। রাসেল ভাই, ঘটনাটি উনি যখন 94 সালে যান, যাওয়ার পরে আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতে কিন্তু 7টা প্রদেশ নিয়ে গঠিত, যার ভিতরে একটা হলো রাস আল খাইম। আর সংযুক্ত আরব আমিরাতে ওই রাস আল খাইম যে প্রদেশটা, এই প্রদেশটার পাশ দিয়ে পার্সিয়ান গালফ মানে পারস্য উপসাগর যেটি, উনি ওই রাস আল খাইম একদম শেষ প্রান্তে প্রায় পারস্য উপসাগরের কাছাকাছি ওনার মালিকের বাড়িটা ছিল। ওনার মালিকের ব্যবসা বেসিক্যালি ছিল খেজুরের ব্যবসা, বেশ বড় খেজুর বাগান ছিল তার, তো উনি ওখানেই কাজ করতেন এবং থাকার জায়গাটা উনি মালিকের খুব বিশ্বস্ত হওয়ার কারণে বাড়ির মালিকের বাড়িতেই ওনার থাকার ব্যবস্থা ছিল। তো বাড়ির মালিক উনি 1998 সালের দিকে সিদ্ধান্ত নিলেন যে ওনার বাড়িটা এটা ভেঙে নতুন করে আরো সুন্দর করে একটা বাড়ি উনি করবেন। ওনার তো বিশাল জায়গা নিয়ে ওনার বাড়িটা ছিল আর কি। তো উনি যখন প্ল্যান করে সবকিছু রেডি করে বাড়ির কাজটা উনি শুরু করবেন, যখন মানে বাড়ির ভিত্তিটা ফাউন্ডেশনটা উনি নিচ থেকে গেঁথে উঠানোর জন্য মাটি খুঁড়েছেন আর কি, বেশ বড় করে যখন মাটি খোঁড়া হয়েছে, তখন আসলে একটা মানে অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে মাটি খোঁড়ার পরে যখন স্থাপনা বিশেষ করে রড বা এই জিনিসগুলো যখন ওখানে বসানো হবে, তার আগেই হঠাৎ করে নিচ থেকে পানি ওঠা শুরু হয়। নিচ থেকে পানি যখন ওঠা শুরু করে, তখন ওই যারা ইঞ্জিনিয়ার ছিল এবং যারা শ্রমিক ছিল ওনারা ওইখানে কাজগুলো করতে পারছিলেন না পানির কারণে। বারবার মেশিন লাগিয়ে পানিটা মানে সেচ করার চেষ্টা করলেও মানে পানি আর সেটা কমছে না। তখন ওরা চিন্তা করেন যে কাছেই তো পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর, হয়তো বা পানির এখানে একটা প্রবাহ থাকতে পারে বলে চিন্তা করছিলেন। কিন্তু তারপরও ভৌগোলিক ভাবে ওখানে
বৈজ্ঞানিক চিন্তা করছিলেন তারা,
যদিও সেটা ভৌগোলিক ভাবে ওই সময় ঠিক ওই জায়গাতে থাকার কথা না, মানে এতটা কাছে না যে সেখানে মাটি খুললে পানি হয়ে যাবে। তো ওনারা খুব মানে চিন্তা করছিলেন যে শেষ করার পরেও পানি কমছে না, এখন কি করা যায়, কাজটা কিভাবে আগাবো। তখন ইঞ্জিনিয়ার বলছেন যে আপাতত কিছুদিন এভাবে অফ রাখেন কাজটা, দেখি আমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করে কিভাবে কাজটা আগানো যায়। তো ওইভাবে রাখা হলো রাসেল ভাই। তো প্রতি রাত্রে রাসেল ভাই মানে ওনার একটা অদ্ভুত শব্দ শুনতেন, সেটা হলো রাতের বেলা মনে হতো যে ঠিক সমুদ্রে যেভাবে পানির যে ঢেউ হয়, ওনার ওই বাড়ির জন্য তৈরি করা গর্তের মানে একটা পুকুরের মতো হয়ে গেছিল সেখানে ছোটখাটো, তো ওইখানে মনে হতো যে ওখানে এরকম রাত্রিবেলা ঢেউ হয় সমুদ্রের মতো।
আচ্ছা,
তো এই বিষয়টা ওনার কাছে খুব অদ্ভুত লাগতো। তো উনি চিন্তা করতেন হয়তো বা রাতের বেলা আমি হয়তো বা ভুল শুনি, এরকম হতেও পারে, বা বাতাসের শব্দ এটা হতেও পারে। তো উনি একদিন ওই স্রোতের শব্দ শুনে উনি সত্যি সত্যি নিচে নামেন যে আসলে এই ঘটনা কি, এবং সত্যি রাসেল ভাই উনি দেখেন যে ওই পানিতে অদ্ভুত ধরনের মানে একটা ঢেউ হচ্ছে, মানে সমুদ্রের ঢেউয়ের মতো ওখানে ঢেউ হয়ে ঢেউ আবার আসতে পড়ছে। এটা উনি চিন্তা করেন যে এরকম তো হওয়ার কথা নয় এখানে। এবং উনি আর একটা বিষয় রাসেল ভাই দেখেন, যে সেটা হলো ওই পানির মধ্যে কালো আকৃতির কিছু একটা জিনিস সেখানে সাঁতার কাটছে।
আচ্ছা,
তো উনি এটা দেখে রাসেল ভাই খুব ভয় পান এবং দ্রুত উনি বাসায় চলে যান। বাসায় গিয়ে উনি কাউকে এই বিষয়ে তেমন কিছু বলেন না। তো এদিকে ইঞ্জিনিয়াররাও এই বিষয়ে কোনো সমাধান করতে পারছিলেন না কিভাবে কাজটা ওনারা শুরু করবেন। তো এর মধ্যে রাসেল ভাই আর কয়েকটা ঘটনা ওনার ফ্যামিলিতে ঘটতে থাকে। সেটা হলো প্রতি রাত্রে হঠাৎ মানে কোন মহিলার কান্নার আওয়াজ ওনার ঘরের মধ্যে শোনা যায়, যে কোনো মহিলা মানে নাকি সুরে কান্নাকাটি করছে। তো এটা উনি খোঁজার চেষ্টা করেন, মানে কোনো সমাধান হয় না। তো এখন মানে ঘরের মধ্যে একজন একটা ভূতুরে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, যে রাতের বেলা একে তো ওখানে যে স্রোতের শব্দ, আবার ঘরের মধ্যে মনে করুন যে এই যে মহিলার নাকে কান্নার আওয়াজ, এটা মোটামুটি ওনার ঘরের মধ্যে ওনার যেই সন্তান আদি খুব ছোট ছিল এবং ওনার ওয়াইফ এবং উনি খুব ভয় পেতেন এটা। তো এখন আসল ভাই এটা তো সমাধান করার দরকার, এখন কি করা যায়। তো যেহেতু উনি একজন ধার্মিক লোক ছিলেন, তো উনি স্থানীয় একজন খুব ভালো আলেমের শরণাপন্ন হন। তো ভালো আলেমের শরণাপন্ন হওয়ার পরে ওই আলেম বলেন ঠিক আছে রাত্রে আমি আসবো আপনার বাড়িতে, দেখি এটা নিয়ে কি করা যায়। তো রাসেল ভাই রাত্রে উনি আসেন, মধ্যরাত্রের দিকে উনি আসেন। আসার পর উনি বলেন যে আমাকে ওই আপনার ওই যেখানে গর্ত করেছেন বাড়ি করার জন্য ওখানে নিয়ে চলেন।
আচ্ছা,
তো ওখানে উনি নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে বলে যে আপনারা সবাই একটু আমার পিছনে দাঁড়ান এবং কেউ ভয় পাবেন না, আমি দেখি চেষ্টা করি কি করা যায়। ওখানে রাসেল ভাই যে আব্দুর রহিম যে ভাইয়ের কথা বললাম, উনি ওখানে দাঁড়ানো ছিলেন আসলে কি ঘটনাটা ঘটছে ওনার চোখের সামনে। তো উনি যিনি আলেম যিনি এসেছিলেন ওখানে, উনি ওখানে আসার পর দোয়া পড়তে শুরু করেন এবং দোয়া পড়ার পরে মনে হচ্ছে যে ওই পানির স্রোতটা মানে আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে, সবাই খুব ভয় পাচ্ছেন এখানে হচ্ছেটা কি আসলে। সমুদ্রের সেই ঝড়ের মতো উত্তাল সমুদ্র মনে হচ্ছে এই ছোট্ট জায়গার মধ্যে চলে আসছে। হঠাৎ দেখছেন যে ওর ভিতর থেকে আস্তে আস্তে একজন লোক উঠে আসলো। তার সমস্ত শরীর ভেজা, মাথার চুলগুলো অনেক বড় বড়। তো উনি আসার পরে মানে ওই আলেম ওনাকে সালাম দিলেন।
আচ্ছা,
সালাম দেওয়ার পরে উনি বলছেন যে আপনি এখানে কেন বিরক্ত করছেন, এই জায়গাটা তো আর একজনের, এখানে তো উনি বাড়ি নির্মাণ করছেন, তো উনি আপনি কেন এই জায়গাটাতে দখল করে রেখেছেন, আপনি এই জায়গা ছেড়ে চলে যান।
আচ্ছা,
তখন সবার সামনে সবাই কিন্তু রাসূল ভাই ঘটনাটা দেখছে, সবার চোখের সামনে মানে সবার কাছে দৃশ্যমান ঘটনাটা। তো উনি বলছেন যে ওসমানীয় খেলাফত যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে আমি এখানে এবং আমি আমার স্ত্রী। এখানে বলে রাখা ভালো, রাসূল ভাই ওসমানীয় খেলাফত কিন্তু আপনার 1299 সালে প্রতিষ্ঠিত হয়, তার মানে আমরা যদি এখন হিসাব করি প্রায় 800 বছর।
আচ্ছা,
800 বছর ধরে উনি ওখানে বসবাস করেন। বলে আমি এবং আমার স্ত্রী আমি এখানে বসবাস করি। 300 বছর আগে আমার সন্তান মারা যায়, আমার সন্তানের কবরও এখানে, সুতরাং আমি এখান থেকে যেতে পারবো না, আমাকে এখানেই থাকতে হবে। আর আমার রাত্রেবেলা যে কান্নার শব্দটা শোনেন ওটা আমার স্ত্রীরই কান্না, সে চায় না যে আপনার এখানে বাড়ি নির্মাণ করেন, কারণ তার ছেলের এই কবর ছেড়ে সে যেতে চায় না। এখন আপনারাই বলেন আমি কি চলে যাব না থাকবো। তো সবার সামনে এই কথা বলার পরে বাড়ির যিনি মালিক উনি তো ওখানে দাঁড়িয়েছিলেন, তো উনি সাহস করে এগিয়ে আসেন, এসে বলেন যে আপনি যদি এখানে থাকতে চান আমার কোনো আপত্তি নেই, তবে সেক্ষেত্রে আপনি নিজের হাতে আমাকে দেখিয়ে দেন আমি ঠিক কতটুকু জায়গা ছেড়ে দিয়ে বাড়িটা করতে পারি, আপনি যদি কতটুকু দেখিয়ে দেন আমি ওই অংশটুকু ছেড়েই বাড়ি করব। রাসূল ভাই সবার সামনে একটা লাঠি নিয়ে ওই ব্যক্তি একটা ইশারা করে একটা দাগ দাগের মতো টেনে দেন যে আপনি যদি এতটুকু থেকে বাড়িটা তৈরি করেন তাহলে আমার কোনো সমস্যা নেই। বলে ঠিক আছে তাই হবে, আপনি এখানে থাকবেন। তো বাড়ির যিনি মালিক উনি বলেন রাসূল ভাই, তারপরে হঠাৎ যেটা মানে দেখে যে পরের দিনে ওই মানে কাকতালীয় ভাবে এক ফোঁটা পানিও ওখানে ছিল না।
আচ্ছা,
কোথায় যে পানি চলে গেল। এরপর রাসূল ভাই নতুন করে নকশা করে উনি পরবর্তীতে ওখান থেকে বাড়িটা সরিয়ে নিয়ে মানে ওই বাড়ির প্ল্যানটা ঠিকই ছিল, জাস্ট জায়গা ওই এটা উনি সরিয়ে বাড়িটা তৈরি করেন। রাসূল ভাই যে ভাইয়ের কথা আমি বললাম যে উনার সামনে ঘটে যাওয়া ঘটনা, এবং আরো যে ঘটনাটা হলো যে ওই যে জিন দম্পতি ওনারা পরবর্তীতে ওই ফ্যামিলির লোকদের সাথে এতটা মিশে গিয়েছিলেন যে ওই ফ্যামিলির যারা ছিলেন তারা ওই জিন দম্পতিকে মানে দাদা দাদি বলে সম্বোধন করত। এবং এখন পর্যন্ত স্টিল নাও এখন পর্যন্ত ওই ফ্যামিলির সাথে ওই জিন দম্পতির সম্পর্ক অনেক ভালো। আমার কাছে রাসূল অদ্ভুত লেগেছে যে আমরা সাধারণত দেখি যে জিনে অ্যাটাক করলে আমরা তো ছাড়ানোর চেষ্টা করি, তো এখানে জিনের সন্তান ওখানে কবর আছে এই এই খবর এই জিনিসটা শুনে ওই মালিক নিজেই তাদের জন্য জায়গা ছেড়ে দিয়েছে। এবং এই ঘটনায় জিনের এত খুশি হয়েছে ওই দম্পতি, স্টিল নাও ওই জিনের দম্পতি ওদেরকে ওরা পরিবার বানিয়ে নিয়েছে। এবং এখন পর্যন্ত রাস আল খাইমের ওই যে বাড়িটা আছে আর কি পার্সিয়ান গালফের কাছাকাছি, মোটামুটি ওখানকার স্থানীয় লোকরা সবাই জানে যে এই ফ্যামিলিতে জিন দেখা যায়, গেলেই জিন দেখা যায়। এবং আব্দুর রহিম ভাই উনি 2008 সাল পর্যন্ত ফ্যামিলিতে ছিলেন, পরে ওনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে উনি বাংলাদেশে চলে আসেন। এটা কতটুকু ভয়ঙ্কর ঘটনা আমি বলতে পারবো না, তবে
ঝালকাঠি থেকে অরূপ হালদার আমাদের লিখছেন যে ঝালকাঠি থেকে শুনছি, এমডি সাব্বির আহমেদ লিখছেন 4G নেটওয়ার্কে তিনি অ্যাপ দিয়ে ফুর্তি শুনছেন, এমডি রেশাদ খান আমাকে লিখেছেন যে আফরান ভাই অলওয়েজ স্পেশাল, আমাদেরকে লিখেছেন রফসান আহমেদ আলম রিজন এবং তিনি বলছেন শুক্রবার রাত 11:59 এর জন্য অপেক্ষা, শুক্রবার মানেই ভয়ঙ্কর অনুভূতি। সন্দীপ শান্তদীপ চক্রবর্তী লিখেছেন আই এম ফ্রম কলকাতা, ইট হ্যাজ বিকাম আ হ্যাবিট টু ওয়েট ফর দ্য হোল উইক অ্যান্ড স্টার্ট মাই উইকেন্ড পার্টি উইথ ভুতাসম, গিভ ইট আপ, অল গুড উইশেস ফ্রম অল অফ আস ইন কলকাতা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর বিইং উইথ আস, এবং আশা করছি যে আপনার যে সমস্ত বন্ধুরা যারা কলকাতায় আমাদের শুনছেন তাদেরকেও আপনি আমাদের হয়ে শুভেচ্ছা পৌঁছে দেবেন, এবং আশা করছি যে আপনিও আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত আসামের সাথে থাকবেন। আমরা চলে যাচ্ছি আরিফিন রহমান লাহিম তার কাছে এবং তিনি পুরান ঢাকা গ্যান্ডেরিয়া থেকে শুনছেন আমাদেরকে। নির্জন জুনিয়র আছেন আমাদের সঙ্গে, শিবলি হাসান আছেন সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিফাত আহমেদ এবং মান্না আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্বপ্নীল নিলয়, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদ কিরণ, রকিবুল রকিব যশোর থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি মিরাজুম মনির, এবং আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান সানি। কেমন আছেন জানতে চাইছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আমাদের সঙ্গে আছেন ওয়ালিদ হাসান, এছাড়াও এমডি কাজী বিল্লাল এইচআর আমাদের সঙ্গে আছেন সৌদি আরবিয়ার রিয়াদ থেকে শুনছেন, এবং তিনি একটা কোম্পানিতে জব করেন, সেই কোম্পানির নামও লিখেছেন সেখানে, নাহিদ প্রান্ত আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অ্যালবার্ট রস রবিন, এইচএসসি পরীক্ষার জন্য তিন মাস পরে আজকে আবার ভূত এফএম শুনছি, ওয়েলকাম ব্যাক, এবং আশা করছেন আপনাকে রেগুলার আপনাকে আবার পাবো। তন্ময় গাইন আমাদের সঙ্গে আছেন, এবং তিনি শুনছেন বরিশাল থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি নূরনবী ইসলাম, আমাদের সঙ্গে আছেন ফাহিম হুসাইন দীপু নাটোর থেকে শুনছেন তিনি, কাজী খালেদ মাহমুদ আমাদের সঙ্গে আছেন, এবং তিনি আছেন বেস্ট এফএম শো, এবং আমাদের সঙ্গে আছেন আরাফাত আবিদ উত্তরা উত্তর বাড্ডা থেকে তিনি শুনছেন, এবং তিন বছর ধরে তিনি ভূত এফএম শোনেন এবং আজকে প্রথম কমেন্ট করলেন। ওকে, আরিয়ান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মিঠুন আহমেদ, এছাড়াও মোহাম্মদ কাউসার আহমেদ তুষার আমাদের সঙ্গে আছেন, নাজমুল হাসান শিপন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি শাহিন, এছাড়াও রবিউল ইসলাম আর আরিফা আরফিকা আরফিকা শরীন শফিক মিদুলা আমাদের সঙ্গে আছেন, ফেনী থেকে শুনছেন তিনি, কে আর সাহিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অবুজ বালক রাতুল, এছাড়াও শাহাদাত ইসলাম আমাদের সঙ্গে আছেন, বিদ্যুৎ চমকাচ্ছে খোলা আকাশের নিচে বসে আছি একা বেশ ভালো লাগছে হয়ে যাক স্পেশাল পর্ব, অরূপ বিশ্বাস আমাদের সঙ্গে আছেন টাঙ্গাইল থেকে শুনছেন তিনি, জয়দেব জয়েব আমাদের জয়েব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জিয়া আলী, এছাড়া আমাদের সঙ্গে আছেন নিলয় প্রিন্স কাউসার ইশরাত পিয়া নবীন রবিন হুসাইন সহ আরো অনেকে, সঞ্জিদা মার্টিন সেতু আমাদের সঙ্গে আছেন। ভূত এফএমের যে পেজটা সেখান থেকে পড়ছিলাম, রেডিও ফুটির যে পেজ সেখান থেকে দেখতে পাচ্ছি আদিব শুনছেন, এমডি আদিব হাসান হোসেন, আদিব হোসেন দুবাই থেকে অ্যাপ দিয়ে শুনছেন তিনি, খুলনা থেকে শুনছেন আর যে হিরক এমডি পাভেল প্রধান আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ শামসুল তালুকদার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রেকসন প্রিন্স নাওয়াল, রিঙ্কি করিম আমাদের সঙ্গে আছেন নওগাঁ থেকে শুনছেন তিনি, না নওগাঁ থেকে না, নওগাঁ থেকে শুনছেন এমডি নাইম হাসান, এছাড়াও তাস ফিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সৌরভ দত্ত সৌরভ, আমাদের সঙ্গে আছেন রায়হান রাহাত, এছাড়াও অ্যাডভান্স ঈদ মুবারক জানিয়েছেন আমাদেরকে নাইমুস সাহাব সাবা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এমডি কবিরুল ইসলাম আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এছাড়াও স্মার্ট শাকিল খান, এছাড়াও মোয়াজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ জয়, তন্ময় মাহমুদ নীরব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদ জয় আল ফাহাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আপনি যদি এই দুটো পেজ ভিজিট করতে চান, একটা কোয়েশ্চেন করেছে, সেই কোয়েশ্চেনের উত্তর নিশ্চয়ই আপনাদের কাছে পেয়ে যাব, সেটা হচ্ছে জীবনে কে কতবার বা কয়বার ভয় পেয়েছেন, সেটা ছিল আমাদের লাইভের আজকের আমাদের যে লেখাটা প্রশ্নটা, সেই প্রশ্নটা ছিল আমাদের লাইভ ভিডিওটার, সেখানে অবশ্যই আপনারা উত্তর দেবেন যে আপনি আপনার জীবনে কতবার ভয় পেয়েছেন, এবং যদি ভয় পাওয়ার সেই অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা জানিয়ে দেবেন আমাদেরকে bhutafm@fm এই অ্যাড্রেসে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসব, সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন, এবং আরো অনেক অনেক ঘটনা রয়েছে, সেই সাথে রয়েছে আরো দারুণ দারুণ কিছু আমাদের অডিও ক্লিপ প্লাস ইমেইল, সাথেই থাকুন স্টে টিউন রেডিও ফুর্তি, রেডিও ফ্যাম অ্যান্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
শুনছেন সবসময় ভিডিও ফুটের ফ্যাম, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই, এবং আজকের অতিথির আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং আশা করছি যে যারা আমাদের সঙ্গে আছেন তারা ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই আছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু জানিয়ে দেব কিভাবে আমাদেরকে ইমেইল করতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@rfm.fm which is bhootfm@rfm.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান আপনাকে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। মানুষের জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, মানুষ অনেক কিছুই অনেক সময় আগে থেকে টের পেয়ে যায়, সবাই না, কেউ কেউ। সব ঘটনা যে ভয়ের তা না, কিন্তু কিছু কিছু ঘটনা খুবই রহস্যজনক এবং সেই রহস্য নিয়ে চিন্তা করতে গেলে আপনি তালগোল পাকিয়ে ফেলবেন এবং মনে হবে যে কি মানে কি চিন্তা করছে এটা, এবং মনে হবে যে এই পৃথিবীর রহস্যের কতটুকু আমরা বুঝতে পেরেছি। সেরকমই একটা ঘটনা আমাদের সঙ্গে আমাদের প্রথম অতিথি আবারও জয়েন করেছেন, তার একটা ঘটনা রয়েছে যেটা তিনি প্রথম শুনিয়েছিলেন, সেই ঘটনাটি আমরা একটু শুনে আসবো। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, যেহেতু এখানে দেখা যায় না সুতরাং নামটা একবার বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
আমি মারুফ বলছি, গুলশান থেকে এসেছি।
জি,
ঘটনাটা
আপনি যে প্রথম ঘটনাটি বলেছিলেন সেই ঘটনাটি শুনি আমরা।
ঘটনাটা আপনার 2003 সালের ঘটনা।
জি,
তখন আমি যশোরের, এটা ঘটনা যশোরের ঘটনা। আমি তখন আমার ফ্রেন্ডরা আমরা ডিসাইড করি থার্ড ক্লাস নাইটে পিকনিক করব। তো রাত 3টার দিকে আমাদের সব খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যায়। তো রাত অনেক হওয়াতে এবং শীতের রাত, কিছু ফ্রেন্ড ডিসিশন নেয় ওরা ওখানে পাশে একটা রুমে ওরা রাতটা কাটাবে, সকাল হলে বাসায় চলে যাবে। বাট আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, রুবেল নাম, আমরা দুজন, আমাদেরকে বাসায় ফিরতে হবে এনে হও, এমন একটা ছিল মানে তখনকার পরিস্থিতি, আমাদের বাসায় ফিরতে হবে। তো আমরা দুজন ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় উদ্দেশ্যে রওনা করি। মাঠটার সব পার হয়ে আমি প্রথমে আমার বাসা, তারপর ছিল আমার ফ্রেন্ডের বাসা। আমি একটু আমার এলাকার বর্ণনা দিই, আমার বাসাটার পিছনে ছিল একটা ফাঁকা জায়গা, ওটা গণকবর নামে পরিচিত ছিল, 71 ওখানে কবর দেওয়া হয়েছিল, গণকবর হিসেবে পরিচিত। ওটার পরে প্রায় 1 বিঘা জায়গায় একটা পুকুর ছিল, পুকুরের দুপাশে দুটা জঙ্গল মতো ছিল, ঘন জঙ্গল, দিনের বেলাও বেশ অন্ধকার থাকতো। আর পুকুরের অপোজিট ছিল আমার ফ্রেন্ডের বাসা। তো আমার বাসার গেটের সামনে আসার পর আমি যখন ওকে বলি যে ঠিক আছে খুদা পেস, ও বলে যে না তুই আমাকে বাসায় দিয়ে তুই ব্যাক কর। তো বলে রাখি যে ওই ছেলেটার জন্ম ওই এলাকাতে এবং ও ওখানে বড় হয়েছে, তখন আমরা অনার্সে পড়ি। আমি ওই এলাকাতে 6 মাস মতন ভাড়া গিয়েছিলাম। তো আমি ওকে বললাম যে এলাকা তোর, 6 মাস হলো আমি এই এলাকায় ভাড়া আসছি, তুই এখানে ছোটকাল থেকে মানুষ হয়ে এলাকা তোর পরিচিত, আমার জন্য তো এটা ভয়ের ব্যাপার। বললো না তুই আমাকে দিয়ে, আমি যেতে পারবো না, আমার ভয় লাগছে, তুই আমাকে বাসায় দিয়ে। আমি পরবর্তীতে আমি ওকে বাসায় রেখে যখন ব্যাক করি, তো সেটা বলে রাখা ভালো, আমার বাসার সামনে যে রোডটা গেছে ইটা সলিং রোড, ওটা ওর বাসার কাছাকাছি চলে গেছে। ওই ইটা সলিং থেকে চিকন মাটির রাস্তা দিয়ে সোজা গেলে পুকুর পারে ওদের বাড়িটা। তো আমি ওকে বাসায় রেখে আমি যখন ব্যাক করি, আমি যখন ইটের সলিং রোডের কাছাকাছি পৌঁছে যাই, তো ওই রোডটা ছিল পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার ছিল, দূরে একটা রোড লাইট ছিল, 2-3 কদম বাকি আমার সলিং রোডে উঠবো। তখন আমার পাশে একটা দেওয়াল মতো ছিল, একটা মুরগির ফার্ম ছিল, ফার্মের দেওয়ালটা, ওই দেওয়ালের ফাঁক থেকে একটা মাথা বের হলো, কালো একটা মাথা বের হয়ে আমাকে বলতেছে যে মারুফ, আমাদের বন্ধু রাজুর আবা মারা গেছে। এটা বলে মাথাটা হাওয়া হয়ে যায়। আমি কণ্ঠটা শুনলে বুঝলাম যে আমার বন্ধু কামালের কণ্ঠ। কামালের বাসা ছিল ওখান থেকে 2টা বাড়ি পরে। আমি ওখান থেকে দ্রুত 2 কদমে দ্রুত সলিং রোডে উঠে আমি কামাল কামাল বলতে বলতে দ্রুত চলে যাই ওখানে, কিন্তু ওখানে যে কাউকে পাই না। আমি তো অবাক হয়ে যাই যে এত দ্রুত একটা মানুষ কোথায় হাওয়া যেতে পারে। আমি তখন ওখান থেকে 2টা বাড়ি পরে কামালের বাসায় সামনে যেয়ে, কামালের রুমের সামনে যে কামাল নাম ধরে ডাকে কয়েকটা, কিন্তু কোনো অ্যান্সার আসছে না। আমি তখন চিন্তা করলাম যে এত দ্রুত একটা মানুষ ঘরে ফিরে কি করে ঘুমায় পড়তে পারে 1 সেকেন্ডের মধ্যে। তো আমি চিন্তা করলাম রাজুর বাবা যখন মারা গেছে একটু দেখে আসি। রাত তখন 4টা বাজে আনুমানিক। আমি ওখান থেকে ব্যাক করে রাজুতে বাসা যাচ্ছি, বললাম ভালো যে রাজুতে বাসা যেতে গেলে ওই ইটের সলিং রোডটা আমাকে ইউজ করতে হবে, আর ইটের সলিং রোডটা যেখান থেকে গিয়েছে ওটা একটা বাঁশবাগানের মধ্যে গিয়েছে, আমি ওটা নর্মালি পার হয়ে যায় যে রাজুতে বাসার সামনে যে যখন দাঁড়ায় তখন কোনো পান্ডা আওয়াজ পায় না, কোনো শব্দ নেই, এবং সেই সময়টা ছিল এতটা পিনপত নিরাপত্তা, শিশিরের টপ টপ শব্দ আমি টের পাচ্ছি, বাতাসে গাছের শুকনা পাতা পড়ছে সেটা শব্দ আমি টের পাচ্ছি, এতটা পিনপত নিরাপত্তা, বাট কোনো কান্নার আওয়াজ বা কোনো শব্দ আমি পাচ্ছিলাম না। আমি কিছুক্ষণ ওয়েট করে রাজুর নাম ধরে বেশ কয়েকবার কল করি, বাট ভিতর থেকে কোনো অ্যান্সার আসে না। আমি তখন চিন্তা করলাম আমি কি চোখে ভুল দেখলাম না ভুল শুনলাম, পরে কোনো মাথায় কোনো সেন্স আসছিল না যে এটা কি হলো, যে ভিতর থেকে কোনো কান্নার আওয়াজ আসবে না কেন, লোক যদি মারা যায় আশেপাশের লোকজন তো জড়ো হয়ে যাবে, বাট কোনো কিছু না পেয়ে আমি চিন্তা করি যে বাসা চলে যায় কাল সকালে দেখা যাবে। আমি যখন ব্যাক করছি বাসার দিকে আমি হঠাৎ আমার সারা শরীর ভার হয়ে যায়, এতটা ভার হয়ে যায় যে আমি মুভ করতে পারছি না, আমার এক একটা পা মনে হচ্ছে কয়েক মন ওয়েট হয়ে গেছে, একটা পা তুলতে পারছি না, এইভাবে এক পা সামনে দিয়ে দু পা পিছে যায়। এই করতে করতে যখন আমি বাঁশ বাগানের ভিতর ঢুকি হঠাৎ কিছু ভয়ঙ্কর আওয়াজ আমার কানে আসতে থাকে, যেটা সচরাচর আমরা কখনো শুনতে পাই না, এটা কোনো ভৌতিক কোনো অনুষ্ঠানে বা ভৌতিক কোনো সিনেমাতে আমার হয়তো বা এরকম কোনো শব্দ আমাদের কানে আসে, বিধ করে কিছু আওয়াজ আসতেছিল, আমার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাচ্ছিল শব্দের। আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, আমি চিন্তা করি এখন যদি আমি ভয় পেয়ে যাই আমি হয়তো এখানে হাঁটফিল করে মারা যেতে পারি, এবং রাস্তাটা এতটা নির্জন, একটা কুকুর একটা বিড়াল নেয় রাস্তায়, মানুষ তো প্রশ্নে আসে না শীতের রাত। আমি নিজেকে সান্ত্বনা দিয়ে হয়তো এটা বাতাস হচ্ছে হালকা ঝিরঝির বাতাস, গাছের বাঁধঝাড়ের পাতা এবং বাঁধঝাড়ের মধ্যে বাঁশের কুঞ্চি সাথে ঘষা খেয়ে এই শব্দটা তৈরি হচ্ছে, আমি নিজেকে এই সান্ত্বনা দিয়ে আর একটু করে সামনে আগাতে থাকি। কিছু কিছু পথ আগুনের পর হঠাৎ একটা বাঁশ মাটিতে পড়ে যায়, বাট একটা বাঁশ মাটিতে পড়ে যাওয়ার মতন সেরকম কোনো ঝড় কোনো বাতাস কিচ্ছু ছিল না। তো ছোটকালে শুনেছিলাম বাবার কাছে যে কখনো যদি এরকম কোনো ঘটনা ঘটে কোনো বাঁশ হঠাৎ পড়ে থাকতে এক বাঁধঝাড়ে কখনো ওটাকে ওভারটেক ডিঙে যাওয়া যাবে না, তাহলে এটা ক্ষতির কারণ। আমি তখন চিন্তা করি কি করবো, বাস ডিঙাবো কি ডিঙাবো না, কারণ বাস যদি না ডিঙে আমাকে অনেক পথ ঘুরে যেতে হবে। এই করতে করতে হঠাৎ করে বাসটা উড়ে গেল, আবার তখন আমি বুঝলাম সামথিং রং কিছুটা হচ্ছে আমার সাথে, যার কারণে আমার সারা শরীর ভার হয়ে আছে। এভাবে একটু একটু করতে 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 আমি যখন একটা বাঘ ছিল ওখানে, বাঘটা খুবই মারাত্মক অন্ধকার, বাঘটা এতটাই অন্ধকার যে আমি আমার হাতটা সামনে এনে দেখতে পাচ্ছিলাম না। এরপর ওই বাঘটা যখন আমি মুভ করব তখন হঠাৎ দেখি একটা আলো জ্বলতেছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে জঙ্গলের মধ্যে, ওটা দেখার পর আমার আর আমি আমার ভিতর ছিলাম না, আমি চিন্তা করছিলাম যে এটা কি দেখতেছে, এটা কি হচ্ছে, আলো কোথা থেকে আসতেছে। হঠাৎ আমার চিন্তা হলো জঙ্গলের ওই পারে একটা বাড়ি আছে, বাড়িটা ওয়াশরুমের ভেন্টিলেটার অনেক বড় ভেন্টিলেটার, সম্ভবত ওই জায়গাটার ওরা লাইট জ্বালিয়ে রাখছে, বাতাসে গাছের পাতা নড়ছে, ওই আলোটা একবার দেখা যাচ্ছে একবার দেখা যাচ্ছে না। এভাবে সান্ত্বনা দিতে 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 আমি সামনে একটু করে মুভ করছি, বললাম ভালো যে আমার ফ্রেন্ড রাজুর বাসা থেকে আমার বাসার দূরত্ব পায়ে হেঁটে নর্মালি পায়ে হেঁটে 7-8 মিনিট লাগে। তো আমি হেঁটে যাচ্ছি, হঠাৎ মনে হচ্ছে আমার পিছন থেকে হেঁটে আসতেছে, স্পষ্ট আমি তার জুদার শব্দ শুনতে পাচ্ছি, একদম মনে হচ্ছে আমার পিছনে সে হেঁটে আসতেছে একদম। আমি থেমে যখন পিছনে ঘাড় ঘুরে বলছি কে, কোনো শব্দ নেই, কোনো জুতোর শব্দ নেই, কোনো শব্দ নেই। আমি আবার যখন হাঁটি সেও হাঁটে, এরকম 3-4 বার হওয়ার পর আমি নিজেকে বুঝ দিলাম যে এটা মনে আমার নিজের পায়ে শব্দ আমি পাচ্ছি। এভাবে সান্ত্বনা দিতে দিতে আমি একটু একটু করে আগাচ্ছি, হঠাৎ সামনে একটা মোড় আছে, ওই মোড়টা যখন আমি পোষাবো তখন আমার মনে পড়ে গেল ওই ঘটনার 6 মাস আগে বর্ষাকালের দিকে আমার বড় খালু, উনি ওখানে রাত্রে ভয় পেয়েছিলেন, উনি রাত্রে 12:30 দিকে বাসা ব্যাক করছিলেন, ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, উনি সাইকেলে ছিলেন, উনি দেখেন যে একটা মহিলা সাদা শাড়ি পরে কোথায় যাচ্ছে, উনি ভাবছে কোন বাড়ির বউ হবে বা কোনো কারোর মা হবে, উনি বলছে এত রাতে কে যাচ্ছে এদিকে, উনি কয়েকবার ডাক দেয় কিন্তু ওটা
পিছনে ফিরে না, উনি ওটা সামনে হেঁটে যাচ্ছে এবং যত হেঁটে যাচ্ছে ওটা ততই লম্বা হচ্ছে। খালুদ দেখলেন যে ওটা আস্তে আস্তে লম্বা হয়ে 8-10 ফিট লম্বা হয়ে গেছে এবং সাড়ে আঁচলটা লম্বা হয়ে যাচ্ছে। খালুদ তখন বুঝতে পারলেন যে উনি কিসের পাল্লায় পড়ছেন। উনি সাথে সাথে কাঁপতে কাঁপতে ওখান থেকে সাইকেল নিয়ে খুব দ্রুত বাসায় ব্যাক করেন। এই ঘটনাটা তখন আমার মনে পড়ে যায়, তখন আরো বেশি ভয় পাওয়া শুরু হয় আমার। কিছুদূর যাওয়ার পরে আমার ফ্রেন্ডের দাদা দাদির কবর ছিল বাসার সামনে, তখন ওটা আমার সামনে পড়ে, আরো বেশি ভয় পেতে থাকি। যদিও কবরস্থান ভয়ের কারণ না, কিন্তু ওই মুহূর্তে আমার প্রচন্ড ভয় পাওয়া শুরু হয়। এইভাবে আস্তে 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 আমি যখন আমার নিজের বাসায় পৌঁছায় এবং যখন আমি ঘড়ি টাইম দেখি, তখন দেখি যে 5:42 বাজে। আমি যখন মুভ করি রাজুর বাসার সামনে থেকে, তখন ঘড়িতে বাজে 4টা এবং আমি যখন আমার বাসের কাছে পৌঁছাই তখন বাজে 5:42। দ্যাট মিন্স 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে আমার 7-8 মিনিট মুভ করতে।
আচ্ছা,
এরপর আমি একটু স্বাভাবিক হয়ে শুয়ে পড়ি। পরের দিন আমি বেলা 12:30 দিকে ঘুম থেকে উঠে বাসার থেকে বের হই চা খাওয়ার জন্য। আমি চার দোকানে বসে চা খাচ্ছি, এর মধ্যে দেখি যে কামাল, যে ফ্রেন্ডটা আমাকে গত রাতে নিউজ দিয়েছিল রাজুর বাবা মারা গেছে, কামাল আস্তে ছুটতে ছুটতে আসতেছে। আমি ওকে ডাক দিয়ে জিজ্ঞেস করি, কামাল কোথায় যাচ্ছিস? ও আমাকে অ্যান্সার করে যে কেন শুনিস নি রাজুর বাবা মারা গেছে। তখন আমার মাথার মধ্যে আসে, হ্যাঁ তোমাকে গতকাল রাতেই আমাকে নিউজটা দিয়েছিল। তখন আমি ওকে চার্জ করি যে তুই তো আমাকে গতকাল রাতে নিউজ দিলি যে কামাল রাজুর বাবা মারা গেছে ওই দেওয়ালের ফাঁক দিয়ে, তারপর তুই কোথায় গেলি? ও আমাকে বলে তুই কি পাগল হয়ে গেছিস, আমি আধা ঘন্টা আগে শুনলাম রাজুর বাবা মারা গেছে, সেটা শুনে আমি ওনাকে দেখতে আসতেছি।
তার মানে মানে এটা পুরোপুরি আপনি আগে বুঝেছিলেন, এখন আমার নতুন করে শুনছেন সব জিনিস।
সেটাই আমি, আমার কাছে টোটাল আমি থম এনে গেলাম যে কি বলবো। গত রাতে তো আমাকে নিউজটা দিল, কিন্তু ও বলতেছে আধা ঘন্টা আগে ও নিউজ পেয়ে ছুটে আসতেছে রাজুর বাবাকে দেখতে। আমি বললাম না, তুই তো গতকাল রাত্রে আমাকে বললি, এটা শুনে তো আমি রাজুর বাবাকে দেখতে গেলাম, বাট ওখানে কোনো কান্নাকাটির আওয়াজ পেলাম না। আমার তখন দোকানদারকে বলছে ও কি কোনো ইলিগাল কোনো কিছু মুখে দিয়েছে, এরকম উল্টোপাল্টা কেন সে বকছে ভর দুপুরে, এটা বলে সে চলে গেল। আমি চাটা শেষ করে চলে গেলাম রাজুদের বাসায়, গিয়ে দেখলাম সেখানে মানুষজন ভিড়, প্রচুর কান্নাকাটি। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে রাজুর বাবা কখন মারা গেছে, ওরা কখন জানছে। বললো যে আজকে সকাল 9টায় রাজুর বাবা মারা গেছে, এটা রাজুর বাড়ির লোকজন নোটিশ করছে, সকাল 9টার দিকে ওরা নোটিশ করছে বাবা মারা গেছে। আমার প্রশ্ন, আগের রাত্রে ভোর 4টায় কামালের কণ্ঠ নিয়ে কে আমাকে নিউজ দিয়ে গেল রাজুর বাবা মারা গেছে? আজ পর্যন্ত আমি এটা কোনো জিজ্ঞেস করে পাইনি, এই রহস্যটা কি আল্লাহ ছাড়া তো কেউ বলতে পারবে না।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং সেটাই যে আগে উনি কিভাবে বুঝলেন যে ঘটনাটি পরের দিন ঘটবে, যে মানুষটি পরের দিন মারা যাবেন, সেই মানুষটির মৃত্যু সংবাদ তিনি কিভাবে আগের দিন পেলেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই রহস্যের কুল কিনারা তিনি এখনো করতে পারেননি সেটাই তিনি বলছিলেন আমাকে, এবং আপনাদের আপনারা সবাই শুনলেন। খুবই অদ্ভুত কিন্তু ঘটনাটা, প্রথম দিকে শুনলে যেরকম স্বাভাবিক মনে হয়, যখন ঘটনা যত বেশি আমরা গভীরে যাই তত বেশি এই ঘটনাটি কিন্তু অদ্ভুত লাগতে শুরু করে, এবং তাই হয়েছে তার ক্ষেত্রেও। এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, তবে নিতে হবে তার আগে ছোট্ট একটা বিরতি, কারণ এই আওয়ারটা শেষ হয়ে যাচ্ছে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
Yes, the night comes alive with cramming phone. You are listening to Radio Food Theory FM. আমি আসলে সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ঘড়িতে সময় রাত 12:56। আমরা শুনে আসব আফনান ভাইয়ের কাছে তার দ্বিতীয় ঘটনাটি। আশা করছি আফনান ভাইয়ের ঘটনা আপনাদের আনন্দ দিতে পারবে।
ধন্যবাদ রাসেল ভাই। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা আমার বাসার কাছেই একটি জায়গা আছে, সেই জায়গারই ঘটনা। আর ওই জায়গা নিয়ে আমি একাধিক রাসেল ভাই আমি গল্প বলেছি, জায়গাটা এতটা হন্টেড যে ওটার গল্প আসলে শেষ হয় না, অনেক অসাধারণ ভয়ঙ্কর সমস্ত ঘটনাগুলো সেখানে রয়েছে। এখন যে ঘটনাটি রাসেল ভাই শেয়ার করবো, রাজবাড়ি ভৌতিস্ট টিমের যে মেম্বার সজীব, ওই ঘটনাটি আমাকে কালেক্ট করে দিয়েছে। তো ওদের জন্য অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে রোজার মধ্যে এই ঘটনাটি দিয়েছে।
ধন্যবাদ।
তো আসল ভাই, ঘটনাটি যে যার সাথে ঘটেছিল খুব বেশি দিন আগে না, এটা 2000 সালের ঘটনা। এটাই তো যার সাথে ঘটেছে, তার নাম হচ্ছে বাবু। তো উনি রাজবাড়ি রেল স্টেশনের পাশে একটা হোটেল আছে, উনি ওই একটা হোটেলের কর্মচারী এখন পর্যন্ত আর কি, কাজ করেন। তো উনি রাতের বেলা যখন বাড়িতে ফিরতেন, তো বাড়িতে ফেরার সময় ওনার বাড়িটা ছিল হচ্ছে কামালদিয়াকান্দি গ্রামে, এবং ওই কামালদিয়াকান্দি গ্রামে যাওয়ার জন্য ওই আপনার রেল স্টেশন থেকে সোজা পূর্ব দিক থেকে হেঁটে আসতে হয়, এবং যে জায়গাটা আছে লোকসড নামক একটা জায়গা, যে জায়গাটার গল্প আমি আগেও বলেছি, ওই জায়গাটা এমনিতেও অনেক হন্টেড, যারা রাজবাড়ির যারা বাসিন্দা আছেন তারা জানেন ওই জায়গা সম্পর্কে। তো ওই রেল পার হয়ে একটি কবরস্থান আছে রাসেল ভাই, কিন্তু ওই কবরস্থানটি একটু ভিন্ন ধরনের কবরস্থান, এটা মানে মুসলিমদের কবরস্থান নয়। রাজবাড়িতে ওই রেলের জায়গার পাশে দলিত সম্প্রদায়ের একটা বিশাল আবাস স্থল আছে সরকারিভাবে। তো ওনাদের মধ্যে থেকে যাদেরকে পোড়ানো হয় না, কোনো কারণে যাদেরকে পোড়ানো হয় না, তাদেরকে ওখানে কবরস্থ করা হয় আর কি। তো ওদিক দিয়ে আসার সময় উনি বেশ কিছু ঘটনা, স্বাভাবিকভাবে ওখানে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে এটা উনি জানেন, বেশ মোটামুটি সাহস নিয়ে চলাফেরা করেন আর কি। তারপরে একদিন উনি ফিরছিলেন, ফেরার সময় যখন রেল পার হয়ে ঠিক ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন কবরস্থানে, ঠিক মাঝখান দিয়ে আসলে ভাই পায়ে হাঁটার রাস্তা, মানে দুই পাশে কবরস্থান, মাঝখান দিয়ে পায়ে হাঁটার রাস্তা, আর ওই কবরস্থানে বড় বড় দুটো শিমুল গাছ আছে, আমরা লোকালি সেটাকে মাদার গাছ বলে থাকি আর কি।
আচ্ছা।
আসলে ভাই একটা মাদার গাছের অবস্থা এমন, ওটা যদি কেউ দেখে, যে কেউ মাদার গাছটা দেখে ভয় পাবে, মনে হবে যে একজন মানুষ দু হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক একটা মানুষের অবয়বের মতো ওখানে একটা গাছ আছে আর কি। আর একটা আসলে ভাই ওই গাছ সম্পর্কিত বিষয়, সেটা হলো যে এখন পর্যন্ত মানে ওই গাছে কমপক্ষে 20 জন লোক, কমপক্ষে আরো বেশি হবে, কমপক্ষে 20 জন লোক সুইসাইড করেছে ওই গাছের, ওই যে আমি বললাম একটা মানুষের মতো দুই হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ওই একটা ডালের সাথে বা আর একটা ডালের সাথে কমপক্ষে 20 জন মানুষ এখন পর্যন্ত মারা গেছে। কেন যে ওখানে গিয়ে সুইসাইড করে এটা আসলে আমরা আজও জানি না, যে ওখানে ওইখানে গিয়েই কেন মারা যায়। তো আসলে ভাই উনি যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় তো হঠাৎ ওই ওই ছিল চাঁদের মানে চাঁদনি রাত, হঠাৎ উনি মনে হলো যে মাথায় একটি ডাল এসে আঘাত করলো। তো উনি মনে করেন হয়তো যাওয়ার পথে কোনো ডাল হতো আমার মাথায় বেঁধে গেছে, তো উনি চিন্তা করলেন যে তাহলে আমি ডালটা হাত দিয়ে সরিয়ে দিই। যখন রাসেল ভাই উনি যখনই হাত দিয়ে সরাতে গেছেন ডাল, তখন দেখেন না ওনার এটা আসলে কোনো ডাল না, এটা একটা মানুষের পায়ের মতো মনে হচ্ছে। তখন উনি সাহস করে যখনই উপরে তাকিয়েছেন, তখন উনি দেখছেন একজন মানুষ ঝুলছে সেখানে। তো উনি ওই দৃশ্য দেখে উনার সকল সাহস শেষ হয়ে গেছে, উনি ওখানেই একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। তো উনার ওই চিৎকারটা, তখন শীতকাল ছিল, অনেক দূর পর্যন্ত গিয়েছিল, তো গ্রামের লোকজন ওখানে যারা পাশে আছে ওনার চিৎকার শুনে মশাল নিয়ে এগিয়ে আসে, এগিয়ে আসার পরে ওনাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তখন যখন উনি জ্ঞান ফেরে তখন বলে যে আমি এই ঘটনা দেখেছি, বলে যে এটা তো এই এই জায়গার একটা সাধারণ ঘটনা, এটা নিয়ে অত ভয়ের কিছু নাই, মানে সাহস করে দোয়া কালাম করে চলবা, এগুলো কিছু হবে না। যাই হোক ভাই উনি সুস্থ হয়ে যান, যেহেতু সবাই তাকে অভয় দেয় যে আমরাও এরকম অনেক ঘটনা দেখেছি, ভয়টাই পাইনি, উনি স্বাভাবিকভাবে একটু মানসিকভাবে মানে ই হয়ে ওঠেনা, আবার চাঙ্গা হয়ে ওঠেন, তা ওই ঘটনা উনি ভুলে যান। এর আসলে ভাই 3-4 দিন পর আবার কোনো কারণে মানে ওই হোটেল থেকে বের হতে হতে ওনার দেরি হয়ে গেছিল, তো আবার যখন উনি ফিরছিলেন শীতের রাতে, তখন আবার যখন ওই কবরস্থানের মাঝখান দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন, স্বাভাবিকভাবে সাধারণভাবে ওনারা একসাথে 3-4 জনই আসেন, তবে ওই দিন আবার উনি একা ছিলেন। উনি যখন আসছিলেন তখন রাসেল ভাই আর একটা ঘটনা ওনার সাথে ঘটে। তো উনি দেখেন যে পুরো কবরস্থান জুড়ে প্রায় 7-8টা কাফন মোড়ানো লাশ পড়ে আছে, এবং আর একটা দিকে উনি খেয়াল করেন যে একটি কবর, সেটা মনে হচ্ছে কেউ উপর থেকে মাটি সরিয়ে ফেলেছে, এবং চাঁদনি রাতে উনি স্পষ্ট দেখছেন যে ওই কবর থেকে কোনো একজন ব্যক্তি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো ওই দৃশ্য উনি দেখার পরে উনি আর সাহস রাখতে পারেন নাই, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়ে যান। তো আবার ওই সকালবেলা ওনাকে উদ্ধার করা হয়। এখন রাসেল ভাই এই যে যে দুটো ঘটনা, বিশেষ করে পরের যে ঘটনাটা, এরপরে কি হয় রাসেল ভাই, উনি যেদিনই একা আসেন, যেদিন উনি একা আসেন আর ওনার বাড়ি যাওয়ার পথ কোনোভাবেই ওই আপনার ওই কবরস্থানের মাঝখান দিয়ে যাওয়া ছাড়া
ওনার উপায় ওইভাবে নাই, কেন উনি যদি অন্য দিক দিয়ে ঘুরে যেতে চান কয়েক কিলোমিটার ঘুরে তাকে বাড়ি যেতে হবে। তো যার কারণে ওনারা চেষ্টা করেন একসাথে কয়েকজন আসার জন্য এবং একা থাকলে মানে একটু সাহস করে আসার জন্য। কিন্তু রাসেল ভাই যখনই উনি একা থাকেন এই ঘটনাগুলো ওনার সাথে ঘটতে থাকে, বিশেষ করে এই যে যখন উনি একা থাকেন ওই ঠিক রাস্তার ওখানে এই কাফন মরানো লাশগুলো ওনার পথ আগলে দাঁড়ায়। একদিন উনি চিন্তা করছেন যে এইভাবে ভয় পেলে চলবে না, মুরব্বীরা যেহেতু বলেছেন ওনারা অনেকেই এগুলো দেখেন ভয় পান না, আমি আর ভয় পাবো না। উনি মনে মনে সাহস নিয়ে একদিন আবার উনি একা আসছিলেন, উনি সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং সত্যি রাসেল ভাই ওই দিন দেখে একই রকম ভাবে ওনার পথ আগলে এরকম কয়েকটা লাশ শুয়ে আছে। তখন উনি চিন্তা করে আজকে আর ভয় পাবো না, আজকে আমি এই লাশের উপর দিয়ে চলে যাব, দেখে আমাকে কি করে। তখন আসলে উনি সাহস করে এগিয়ে যাচ্ছিলেন। যখনই রাসেল ভাই সাহস করে লাশটা একটা লাশ পার হয়েছেন, হঠাৎ উনি ফিল করলেন যে একটি লাশ খপ করে ওনার পা চেপে ধরেছে এবং উনি কিছুতেই ওই পা ছোটাতে পারছেন না, অনেক চিৎকার করছেন কিন্তু মনে হচ্ছে যে রাসেল ভাই উনি চিৎকার মানে ওনার গলা দিয়ে বের হচ্ছেই না। অনেক দোয়া পড়ার পরে হঠাৎ মনে হলো যে লাশ আমার তার পাটা ছেড়ে দিল। তখন উনি মানে ওনার সর্বশক্তি দৌড়াচ্ছেন, কিন্তু রাসেল ভাই উনি যত জোরেই দৌড়ান না কেন ওনার মনে হচ্ছে যে উনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, অনেক জোরে দৌড়াচ্ছেন কিন্তু উনি একই জায়গায়, মানে উনি কিছুতেই মনে হয় যে উনি এক ইঞ্চি আগাতে পারছেন না। এভাবে অনেক চেষ্টা উনি করেন এবং কিছুক্ষণের মধ্যে হঠাৎ দেখেন যে পিছন থেকে একটা ছায়া মূর্তি এসে ওনাকে জাপটে ধরে এবং জাপটে ধরার পর সে ধস্তাধস্তি হয় এবং সকালে ওনাকে আবার ওই একই জায়গায় পাওয়া যায়। ওনাকে পাওয়ার পর আবার ওনার ওই এরপরে প্রায় তিন দিন উনি সেন্সলেস ছিলেন। সেন্সলেস থাকার পরে উনি তারপরে সুস্থ হন আর ওই যে রাসেল ভাই একটা ছায়া মূর্তির সাথে জাপটা জাপটির কারণে ওনার শরীরে এখন পর্যন্ত অনেক মানে আঁচড় লাগার দাগ আছে, এখন পর্যন্ত এটা রয়ে গেছে আর কি। অনেকেই অনেকে উনি দেখান এটা যে এই অনেকে বিশ্বাস করে যে অনেক আমরা গল্প শুনি জিনের সাথে ধস্তাধস্তি হয় কিন্তু ওনার শরীরে ওই ধস্তাধস্তির চিহ্ন এখনো বিদ্যমান, আজ তো প্রায় 18 বছর হয়ে গেল এখন ওনার শরীরে বিদ্যমান আছে। তো এটি ছিল আসলে ভাই আমার।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য এবং আশা করছি যে ঘটনাটি আপনাদেরও আনন্দ দিতে পেরেছে। তো আপনি যদি এই পেজটাতে আসতে চান বা আপনি যদি এই পেজে এসে আপনার কমেন্ট করতে চান তাহলে আপনি চলে আসুন, আমাদের পেজের অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/foodtea and facebook.com/bhootfm.russell এইটা আপনি যখন মানে এই এটা যখন আপনি লিখবেন তখন আমি রাসেলের স্পেলিংটি বলেছি RUSSELL। আমরা চলে যাব একটা অডিও ক্লিপে এবং ফিরে আসবো তারপরে, সেই পর্যন্ত আমরা আশা করছি যে আপনি পুরো সময় আমাদের সঙ্গে থাকবেন। একটা দারুণ অডিও ক্লিপ শুনে আবারও ফিরে আসছি। Stay tuned to Food Tea Radio FM and do Food Tea.
Bhoot FM, the night comes alive with Grameenphone.
হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি শিবম সাহা ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট শহর থেকে বলছি আমি। তো বলে রাখা ভালো, শহর থেকে প্রায় 14-15 কিলোমিটার ভেতরে আমার বাড়ি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেদিন ঘটনাটা আমার সাথে ঘটে তার আগে বলে রাখি ঘটনাটা আমার সাথে ঘটা, আমি জানি না সেই ঘটনার ব্যাখ্যা আপনাদেরকে কিভাবে দেবো, কোনো প্যারানর্মাল কিছু না কোনো অন্য জিনিস আমি জানি না। তো যাই হোক আমি ঘটনাটা শুরু করছি। তো যেদিনকার ঘটনা সেদিন আর কি সারাটা দিন গুমোট ভাব ছিল ওয়েদারের, বৃষ্টি হয়নি কিন্তু আকাশটা প্রায় মানে পুরোপুরি মেঘলাই ছিল। তো দুপুরের দিকে আমার কাছে একটা কল আসে, সেই কলে বলা হয় যে আমি যেন সন্ধ্যেবেলার দিকে শহরে যাই, শহরে গিয়ে একটা ছোট্ট কাজ ছিল আমার। তো তার আগে একটা কথা বলি, আমাদের গ্রাম থেকে আর কি আমি যেহেতু গ্রামেই থাকি 14-15 কিলোমিটার ভেতরে শহর থেকে, তো সেই গ্রাম থেকে শহরে যে রাস্তাটুকুটা আছে সেই রাস্তাটুকুটার যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো নেই। মানে সন্ধ্যের পরে সারাদিন খুব ভালোই যাতায়াত ব্যবস্থা থাকে কিন্তু সন্ধ্যের পরে খুব একটা ভালো যাতায়াত ব্যবস্থা থাকে না। তো আমি যাতায়াতের অসুবিধার জন্য আমি দাদার কাছে, আমার জেঠোর ছেলের কাছে বাইক চাই আর কি, যে সে যেন আমাকে বাইকটা দেয়। তো স্বভাবত আমার দাদা কিন্তু দেয় না, মানে আই মিন খুব কমই দেয় আমাকে আমার হাতে গাড়ি বাইকটা। তো সেদিন আনফর্চুনেটলি দাদা দেয় আমাকে। তো আমি এখন আনফর্চুনেটলি কেন বলছি সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি দাদার বাইকটা নিয়ে দাদা আমাকে আবার হাতে কিছু টাকা দেয় যে বাইকে ফুল ট্যাঙ্কি তেল রিজার্ভ মানে তেলটা ভরে নেওয়ার জন্য, ফুল ট্যাঙ্কি তেল করে নিয়ে আসার জন্য। তো আমি বাইকে মানে তেলের টাকা পয়সা যা আছে সবকিছু আমার যাবতীয় ডকুমেন্টস নিয়ে আমি বেরিয়ে পড়ি শহরের উদ্দেশ্যে। শহরে গিয়ে কাজ কমপ্লিট করে আমি যখন ফিরি তখন অ্যারাউন্ড মানে 7:30 PM। তো আমি একটা জিনিস আমি বলি যে শহর থেকে বেরিয়ে কিছুটা দূর গিয়ে মোটামুটি 40-50 মিটার যেতে না যেতেই ডান হাতে একটা ফাঁকা জায়গাতে একটা দোকান আর কি বসে, চায়ের স্টল নিয়ে একজন বসেন। তো তার চা আমাদের এই পুরো মানে শহরে আর পুরো ডিস্ট্রিক্টে খুব বিখ্যাত, বাইরে থেকেও লোকজন এসে এখানকার চা খায় আর কি, মানে চা খেতে আসে। তো সেই দোকানের সেই স্টলের সামনে দিয়ে যেতে আমারও খেতে খুব ইচ্ছে করলো। তো আমি চায়ের দোকানের সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে চা খেলাম, চা খেয়ে স্মোক করলাম, স্মোক করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি একটু সিনারিওটা বলে দিই, রাস্তার যেখান থেকে আমি রওনা দিলাম সেখান থেকে আরো মোটামুটি 11-12 কিলোমিটার ভেতরে আমার বাড়ি। তো আমি সেখানে গেলাম, রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের রাস্তার মাঝখানে একটা জায়গা পড়ে রায়পুরের পার করে আদমপুর থেকে মহামায়াতলা নামে একটা জায়গা আছে, সেই জায়গা টুকুরের মাঝখানে আদমপুর থেকে মহামায়া এই টুকুটা জায়গা খুব মানে ডেঞ্জারাস জায়গা বলে সবাই আমার বাবা জেঠুরা বলে থাকেন। তো তারা মনে করে এই জায়গাতে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়। তো সেক্ষেত্রে আমি আমার সাথে যেহেতু কোনোদিনও হয়নি সেহেতু আমি বিশ্বাস করতাম না বললে চলে। তো যাই হোক, আমি রায়পুর পার করলাম, রায়পুর পার করে একটা ছোট পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পে আমি তেল রিজার্ভ করে নিলাম গাড়িতে, তারপর আমি বেরিয়ে পড়লাম রাস্তাতে। তো এবার আদমপুর পার করে হঠাৎ করে একটা দমকা হাওয়া মানে ডান দিক থেকে বাঁ দিকে একটা ঝাপটা গেল। তো সাধারণত আমি জাস্ট বাইক যেগুলো চালাচ্ছিলাম হেলমেটের উপর দিয়ে যেহেতু ঝাপটাটা গেল, তো সেহেতু আমি বুঝতে পারলাম যে রংটা সাদা আছে, ঝাপটাটা লাগলো ঝাপাট করে। তো তারপরে আমার বাইকটা স্টার্ট বন্ধ হয়ে গেল। তো বাইকটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমার একটু একটু হলেও ভয় লেগেছিল যে জিনিসটা কি হল। তো আমি আমার বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, বাইকটা স্টার্ট হলো। তারপরে ক্যালকুলেশনের চেষ্টা করলাম জিনিসটা কি, আমি যেটা লজিক দিয়ে ভাবার চেষ্টা করছি যে হয়তো আজকে সারাদিন ওয়েদারটা মেঘলা হয়ে আছে, হঠাৎ করে হয়তো মেঘ বৃষ্টি এসব কিছু আসবে, তাই একটা দমকা হাওয়াটা আমার গায়ে লাগলো। আমি একদম মানে লজিক্যাল ভাবছিলাম। তো তারপরে কিছুটা দূর যাচ্ছি, যেতে যেতে আবার একই রকম, এবার ঠিক অপোজিট থেকে মানে ডান দিক থেকে বাঁ দিকে গিয়েছিল, এবার বাঁ দিক থেকে ডান দিকে একটা ঝাপটা আসে, আর আগের তুলনায় অনেকটাই বেশি জোরে ঝাপটাটা আসে, মানে হালকা বাইকটা আমার শেকও করে। তো তারপরে পড়ে যায় না, আমি কোনো রকম ভাবে বাইকটা যেহেতু স্টার্ট বন্ধ হয়ে গেছে আমি পা দিয়ে গাড়িটাকে থেমে নিই। তখন আমার ভেতরে ভয়টা ঢোকে যে জিনিসটা হচ্ছে নাকি আমার সাথে, দুইবার এরকম শেষ হলো, আমার কি আমার পেছনে কি চলে গেছে, আমি কোনো ডাকাত বা ছিনতাইকারীরা এরকম কি কারা কিছু লেগেছে যে তারা কি আমার সাথে কোনো এসব জিনিস করছে, আমার বাইক বা আমার মোবাইল বা টাকা পয়সা ছিনতাই করার জন্য। তখন আমি ভাবলাম কি যে না, এদের এখানে থামলে চলবে না, যাই হয়ে যাক। তো আমি আমার বাইকটা স্টার্ট দিলাম, স্টার্ট নিয়ে নিল, আবার কিছুটা দূর যেতে যেতে একই অবস্থা, আবার সেই অপোজিট দিক থেকে আরো 3-4 গুণ জোরে ঝাপটাটা, এত জোরে ঝাপটাটা আসে আমি বাইক শুদ্ধ একদম পুরো কেঁপে উঠি, বাইকটা একদম ঘক ঘক করতে করতে বন্ধ হয়ে যায়, স্টার্ট একদম বন্ধ হয়ে যায়। তো স্টার্ট যখন বন্ধ হয়ে যায়, তো বাইকের ওই জায়গাটাকে আমি ঠিক আমার জানা নেই জায়গাটাকে কি বলে, মিটারের কাটা ফাটা দেখা যায়, ডেট টাইম এসব দেখা যায়। তো ওই জায়গাটা অন্তত বাইক স্টার্ট বন্ধ হয়ে গেলেও ওই জায়গাটা অন্তত লাইট জ্বলে থাকে, এবার ওই জায়গাটাও নিভে গেল পুরোপুরি ব্ল্যাক। তখন আমি ভাবলাম যে কি হচ্ছেটা কি আমার সাথে। তো আমি তেলটাকে বাইকটাকে নড়িয়ে দেখলাম যে তেল আছে কিনা, তো দেখলাম যে তেলের কোনো বংশ নেই, তেল আমি আছে কিনা বুঝতে পারছি না। তো ভাবলাম যে হয়তো বাইক ফুল হয়ে আছে, মানে বাইকের তেল ট্যাঙ্কি ফুল হয়ে আছে তেলে, ওই জন্য হয়তো বুঝতে পারা যাচ্ছে না। আমি ট্যাঙ্কির মুখটা খুললাম, ট্যাঙ্কির মুখটা খুলে আমি অবাক হয়ে গেলাম যে মানে ট্যাঙ্কিতে 1 ফোঁটা তেলের বংশ নেই। আমি রীতিমতো চেক করলাম যে হয় না 2-3 বছর ধরে বা দীর্ঘদিন ধরে কোনো গাড়ি ফেলে রাখলে, কোনো বাইক ফেলে রাখলে তেল টেল না দিলে, সেই গাড়িতে ট্যাঙ্কিতে তেল না পড়লে যেরকম শুকিয়ে থাকে, আমার দাদার গাড়িটার ট্যাঙ্কিটাও ঠিক সেরকমভাবে শুকিয়েছিল। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, একদিকে ভয় লাগতে শুরু করলো যে জিনিসটা আমার সাথে হচ্ছে কি, তারপরে আবার দাদার বাড়িতে গিয়ে আমি দাদাকে কি বলবো, দাদা এতগুলো টাকা দিল তেল ভরার জন্য, আমি তেল ভরে নিয়ে আসলাম কিন্তু তেল নেই, আমি দাদাকে কি উত্তর দেবো। তো সেই একটা বিভিন্ন রকম চিন্তাভাবনা মাথায় ঘুরছিল, আমি এদিক ওদিক সাহায্যের জন্য তাকাচ্ছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এখানে আমাকে সাহায্য করার মতো কেউ আসবে না, আমাকে নিজের সাহায্য নিজেই করতে হবে। আমি ভগবানের নাম স্মরণ করলাম, নাম স্মরণ করে আমার তখন মাথাতে খেয়াল আসলো যে হয়তোবা তেল পড়ে গিয়েছে রাস্তাতে, পড়তে পড়তে অনেক সময় আসে না যে হয় না যে ট্যাঙ্কিতে তেল থাকা সত্ত্বেও আমি ট্যাঙ্কি থেকে লিকেজের মাধ্যমে বা লিক ফিক হওয়ার জন্য তার তার কোনো একটা কিছু ফল্ট হওয়ার জন্য তেল পড়তে 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 আসছে, আসার দরুন ট্যাঙ্কিতে তেল শেষ হয়ে যাচ্ছে। আমি পিছনটা অনেকটা দূর হেঁটে গিয়ে দেখলাম কোনো রকম ভাবে কোনো তেলের চিহ্ন নেই যেখানে তেল পড়ে আছে, একদম শুকনো রাস্তা। তো আমি তখন ভাবলাম যে তেলগুলো গেল কোথায়। আমি জানি আমি এসব জিনিস নিয়ে ভাবছি, ভাবতে ভাবতে তখন মনে হলো যে না, আমার এসব ভেবে চিন্তা করে সময় নষ্ট করে লাভ নেই। আমার কাছে যত টাকা আছে মোটামুটি কিছুটা টাকা দিয়ে আমি যেহেতু 100-150 মিটার মানে পেছনে ফেলে এসেছি আমি পেট্রোল পাম্প, তো সেক্ষেত্রে পেট্রোল পাম্পে আমি গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে আমি পেট্রোল পাম্পের থেকে তেল নিয়ে এসে আমি গাড়িতে দিয়ে বাড়িতে অন্তত পৌঁছাই, তারপরে আমি ভাবনা চিন্তা করবো। তো আমি হাঁটতে হাঁটতে অনেকটা দূর, আস্তে আস্তে আমার আবার একটা ঝাটকা লাগলো। এবার ঝাটকাটা যেন আমার মনে হলো যে মানে আমার অন্তরাত্মা কেঁদে উঠলো, হয় না গায়ে, আমি এখন বলছি আমার গায়ের কাঁটা দাঁড়িয়ে আছে আপনাদেরকে বলতে বলতে। তো যাই হোক, আমি এভাবে যেতে গিয়ে যখন ঝাপটাটা খেলাম, ঝাপটাটা খাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে না, আমার সাথে কোনো একটা প্যারানর্মাল কিছু বা অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। তো আমি সেইখান থেকে ভগবানের নাম স্মরণ করে এক দৌড়ে আমার বাইকের কাছে আসি। আমি শুনেছি লোহা জাতীয় জিনিস কাছে রাখলে নাকি এসব জিনিস আসে না। তো আমি বাইকের কাছে গিয়ে বাইকের হ্যান্ডেলটা ধরি, তো তখনও মোটামুটি আমার হাত পা একদম পুরোপুরি কাঁপছে। আমি তখন ভাবছি যে ভগবান, আমি কোথায় এসে পড়লাম, আমার সাথে কেন এরকম হচ্ছে, আমি কি করেছি। তো যাই হোক, আমি এসব ভাবতে ভাবতে আমি ভাবছি যে গাড়ি, একটা কোনো গাড়ি আসুক, আমি ভগবানকে শুধু ঠাকুরের কাছে মানে কামনা করছি যে একটা যেন গাড়ি, যে কোনো গাড়ি আসুক, আমি সেই গাড়িটাকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে তার কাছে সাহায্য করবো। কিন্তু বলে রাখি, আমাদের এই লাইনটাতে, আমাদের শহর থেকে আমাদের গ্রামের রাস্তাতে ফ্রিকুয়েন্টলি গাড়ি চলাচল করে, ফ্রিকুয়েন্টলি মানে 1-2 মিনিট পরপরই চারটে পাঁচটা করে লরি, বড় বড় কন্টেনার এসব জিনিস যাওয়া আসা করে। কিন্তু সেই দিন আমি মোটামুটি 15-20 মিনিট তো মিনিমাম হবে সেই জায়গাটাতে আমি বিপদে পড়ে আছি, একটা কোনো গাড়ি আসলো না, একটা কোনো গাড়ি নেই, মানে কোনো না গাড়ি না মানুষ না একটা কুকুর একটা মাছি পর্যন্ত নেই রাস্তাতে। আমি একাই, যেন আমার মনে হচ্ছে আমি কোনো বলতে গেলে কোনো মরুভূমির মধ্যে আছি, যেখানে আমি ছাড়া জীবন্ত কোনো জিনিস নেই আমার আশেপাশে, তো আর আশেপাশে ঝোপঝাড় আছে। তো আমি তখন মানে যাই হোক, সেই আমি চিন্তা ভাবনা করতে করতে তখন আমি ভাবলাম যে না, এই জায়গাটা থেকে বেরোতে গেলে আমাকে গাড়িটাকে ঠেলেই বেরোতে হবে, যেহেতু মানে ইয়ে আছে আমার কাছে, যেহেতু লোহা আছে, আমি গাড়িটাকে ছুঁয়ে আছি, এটাকে আমার এটা আমার কোনো প্রবলেম করবে না হয়তো বা। আমি কিছুটা দূর যেতেই আবার দেখলাম যে একটা সামনে থেকে একটা লোক আসলো, মানে লোক আসছে আর কি, সাইকেলে করে লোক আসছে। তো তারা এক হাতে লাঠি, একটা লম্বা লাঠি, আর এক হাতে টর্চ। তো আমি লোকটাকে দেখে ভাবলাম যে লোকটা ডাকাত বা ছিনতাইকারীও হতে পারে। তারপরে আবার মন আমাকে বলে উঠলো যে ডাকাত ছিনতাইকারী হলেও তো মানুষ, আলটিমেটলি তো সাহায্যও করতে পারে, ভালো মানুষ হতে পারে। তো আমি তার কাছে গিয়ে সাহায্য করলাম। তো তার কাছে গিয়ে আমার ঘটনাটা খুলে বললাম, সে জানতে চাইলো আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি, কেন এখানে আসলাম, তারপরে আমি কি করতে গিয়েছিলাম, ভাবি যাবে। আমি তাকে যখন সবকিছু খুলে বললাম, তো জানি না সে কি বুঝলো না বুঝলো, সে আমাকে তখন বললো, তোর কোনো ভয় নেই, তুই বাড়ি চলে যা, তোর কেউ কিচ্ছু করতে পারবে না, আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি এভাবে এখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি, তুই তোর বাইক নিয়ে চলে যা। তা আমি একটা সাইডে বাইক রেখে তার সাথে মানে কিছুটা দূর গিয়ে আমি তার সাথে কথা বলছিলাম। তো আমি বললাম যে আমার বাইকে তো তেল নেই, তো আপনি কি একটু আমাকে সাহায্য করতে পারেন, আমাকে তেল কোথায় পাওয়া যাবে এখানে, বা তেল এনে দিতে পারেন। বলছে তোর গাড়ি স্টার্ট নিয়ে নেবে, তুই যা, তোর গাড়িতে তেল আছে। আমি বললাম যে না, আমার গাড়িতে তেল নেই, আমি ভালো করে দেখলাম, আমি আমার চোখকে অবিশ্বাস করতে পারি না। তো বলছে যে থেকে থেকে এমনও মানুষের, সেই লোকটা যে বললো, সেই লোকটা একটা কথা বললো যে মানুষের জীবনে থেকে থেকে এমনও জিনিস অনেক ঘটে যে মানুষ চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারে যেন সত্যি জিনিসটা কি ঘটলো, এই জিনিসটা কি আদৌ সত্যি না মিথ্যা। তো আমরা সত্যি মিথ্যা যাচাই করা কেউ না। আমি তখন তার সাথে কোনো তর্কে না জড়িয়ে আমি বললাম যে ঠিক আছে, গাড়িটা স্টার্ট দিয়ে দেখি। আমি দৌড়ে গেলাম গাড়ির কাছে, গাড়িটা স্টার্ট দিলাম। আমি মানে আপনি ভাবতে পারবেন না আমি সেই সময় কতটা খুশি হয়েছি, গাড়িটা হট করে স্টার্ট নিয়ে নিয়েছে, যেন আমি বলতে গেলে আমি চাঁদ হাতে পেয়েছি। তো আমি গাড়িটা স্টার্ট দিয়ে সেই বয়স্ক লোকটাকে বললাম যে ঠিক আছে তাহলে আমি আসছি। বলছে যে তুই কোথাও থামবি না, গাড়ি স্টার্ট দিয়ে একদম মহামায়ার যে মন্দিরটা আছে সেই মহামায়ার মন্দির পার করে তুই একটা ফাঁকা জায়গা দেখে মানে মানে ঘর বাড়ি দেখে থাকা জায়গা পার করে ঘর বাড়ি দেখে দাঁড়াবি। আমি বললাম ঠিক আছে। আমি সোজা স্টার্ট দিয়ে একদম স্টার্ট দিয়ে আমি সেই মহামায়া মন্দির পার করে একটা চায়ের দোকান দেখলাম। সেই চায়ের দোকানে দাঁড়ালাম চা খেতে একটু রিফ্রেশমেন্টের জন্য। যে তো যাই হোক, আমি সেখানে দাঁড়ালাম। সেখানে দাঁড়ানোর পরে আমি দেখলাম যে গাড়িতে যেরকম কার তেল সেরকমই আছে, কোনো মানে নো চেঞ্জেস। সেইখানে দেখে আমার আরো মাথাটা ঘুরে গেল যে আমি হচ্ছেটা কি আমার সাথে। আমি কিছুক্ষণ আগে দেখলাম তেল নেই, একদম শুকিয়ে আছে, একদম পুরোপুরি শুকিয়ে আছে, গাড়ি কোনো মতো স্টার্ট নিচ্ছে না, এখন আমার ফুল ট্যাঙ্কি তেল। তারপরে আমি চাটা খেয়ে স্মোক করলাম। স্মোক করে দোকানদারটাকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আঙ্কেল, এইখানে আমার সাথে এই জিনিস হয়েছে, তো আপনি কি জানেন এই জিনিসটা কি বা হ্যানা তেনা? তো সেই লোকটা কিছু বলতে পারলো না, কিন্তু লোকটার দোকানে একজন বয়স্ক বৃদ্ধ লোক বসেছিল। সেই লোকটা আমাকে বলল যে তুমি আজকে প্রাণে বেঁচে গিয়েছো, তুমি আজকে সেই শহরে কেন গিয়েছিলে, তোমার আজকে শহরে যাওয়াটা উচিত হয়নি, গ্রাম থেকে সেই শহরের দিকে যাওয়াটা উচিত হয়নি, তোমার তোমার মানে কি বলবো, তোমার উপর একটা খারাপ জিনিসের নজর পড়েছে, তো যাই হোক তুমি প্রাণে বেঁচে গিয়েছো, তোমার বেঁচে ফেরার কথা ছিল না কিন্তু তুমি বেঁচে গিয়েছো, তোমার কপাল ভালো, তুমি আর এরকম ভুল করো না, তুমি সোজা এখান থেকে বাড়ি চলে যাও। তা আমি সেটার কথা শোনার পরে আমি অটোমেটিক ভয় পেয়ে গেলাম। তো এবার দোকানদারটা, সেই দোকানদারটা বুঝতে পেরেছি যে আমি ভয় পেয়ে গেছি। তো যেহেতু একটা আমি মানে ২৪ বছরের একটা ছেলে, তো আমার পক্ষে সেই কথাগুলো শোনার পরে ভয় পাওয়াটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে সেই লোকটা বললো যে না না, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমার বিপদ ছিল, বিপদ কেটে গেছে, তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যেতে পারো, তুমি মানে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বাড়ি ঢুকে যাও, বেশি লেট করো না, এখানে ওখানে দাঁড়িয়েও না। আমি বললাম যে ঠিক আছে, দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যে বাড়ি আসলাম, বাড়ি এসে তো যা হয় বাবা মাকে বললাম ঘটনাটা, বাবা মা তো খুব বকা দিল আর কি। মা তো বললেন যে আমি তোকে নিষেধ করেছিলাম, তুই কেন বলি ভাবি যাবি। তারপরে সেরকম ভাবে কিছু হয়নি, আমি সুস্থ ছিলাম, এখনো আর কি ভগবানের কৃপায় এখনো সুস্থই আছি। তো এই ছিল আমার ঘটনা। তো থ্যাংক ইউ আমার ঘটনাটা মন দিয়ে শোনার জন্য, থ্যাংক ইউ সো মাচ।
Bhoot FM, the night comes alive with Gramophone.
Yes, শুনছেন সবসময় রেডিও ফুড থিয়েটার এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং আশা করছি যে আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে শুনছেন, অনেক এনজয় করছেন আমাদের আজকের এই ভূত এফএম। এবং এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের নতুন একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি তিহান মাহফুজ এসেছি মিরপুর থেকে।
শুনি আপনার ঘটনা।
ঘটনাটা বেসিক্যালি মার্চ, এই বছরের মার্চ মাসে, আর এটা হয়, লোকেশনটা হলো উত্তর কার্ফোল অঞ্চলের মিরপুরে। ঘটনাটা হলো ক্লাস ফোরে একটা বাচ্চা মেয়েকে নিয়ে, নামগুলা উল্লেখ করছে।
ওকে, যাই ঘটনা।
তো বেসিক্যালি ওরা একটা নতুন বাসে উঠে, যখন এই কাফল অঞ্চলে যে বাসাটাতে উঠে ওরা নতুন, আর ওঠার কিছুদিন পরেই ওনার মানে মেয়েটা নানি মারা যান। তো রীতিমতো বাসে অনেক শোক বিরাজ করে। তো কিছুদিন পরে দেখা যায় কি, ওই মেয়েটা যখন স্কুলে মানে স্কুলে যায়, স্কুল মানে ক্যান্টনমেন্টে স্বনামধন্য একটা স্কুলে পড়ে, তো স্কুলে যখন যায় ওর ব্যাগে ম্যাক্সিমামে অনেক টাকা পাওয়া যেত, যেটা আসলে ক্লাস ফোর এর একটা মেয়ের কাছ থেকে এক্সপেক্ট করার কথা না, যে এত টাকা ওকে গার্জিয়ান দিবে বা ওর কাছে থাকবে। তো ওর মা যখন এটা আইডেন্টিফাই করতে পারে, এরপর সার্চ করে যে ওর টাকাটা কিভাবে পাচ্ছে, ওকে মানে বাসা থেকে নিচ্ছে নাকি, অথবা ওর কোনো ফ্রেন্ড কি ওকে দিচ্ছে নাকি। তো দেখে কি না, এমন কিছু না যে ও হচ্ছে যে বাসা থেকে নিচ্ছে না বা কোনো ফ্রেন্ড ওকে এ ব্যাপারে মানে দিচ্ছে না। তারপর ও মেয়েকে জিজ্ঞাসা করে যে তুমি কি এরকম বাসা থেকে, তুমি কিছু লাগলে বলবা, বাট এভাবে না বললে টাকা নিবা না। তো একবার দেখে কি মানে ও মেয়েটা তো স্বীকার করে না কোনো মতে যে না আমি তো নেই না বা এরকম কিছু। তো একবার ওনার আম্মু নিজেই ওর ব্যাগটা গুছায় দেয়, এবং ঠিক পরবর্তী সকালে দেখে কি যে হ্যাঁ, ওর ব্যাগে ঠিকই টাকা থাকে, অনেক বেশি টাকা থাকে। তো পরবর্তীতে এগুলো মানে এটা হতেই থাকে কন্টিনিউসলি। তো একটা হুজুরের কাছে যাওয়া হয় পরবর্তীতে যে একটা সলিউশন করার জন্য। তো উনি যে সলিউশনটা দেয় যে পাশে মানে নর্মালি পাশে নামাজ কালাম পড়তে রেগুলার, আর কোরআন শরীফ পাঠ করতে, আর দুইটা যে ওনার দুইটা মেয়ে ছিল, দুইজনকে হচ্ছে যে দুইটা তাবিজ দেওয়া হয়, আর যেদিন থেকে তাবিজ দেওয়া হয় আর যে ইবাদত কালাম শুরু হয় ওদিন থেকে বাসায় বিভিন্ন ধরনের সমস্যা বেশি দেখা যায়, যেমন হচ্ছে যে কন্টিনিউসলি কাগজে লেখা অবস্থায় অনেক মানে কাগজে লেখা থাকতো, ওগুলো হচ্ছে মোড়ানো অবস্থায় বাসার সারাদিকে মানে ছড়ে ছিটে থাকতো, কাগজগুলোতে অনেক বাজে কথা লেখা থাকতো, আর ম্যাক্সিমামই লেখা থাকতো যে যে এই নামাজ কালাম এগুলো যেন স্টপ করা হয়। তো এগুলো যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন আবার হুজুরের কাছে যাওয়া হয় এবং তিনি সলিউশন দেয় যে এগুলো যেন কন্টিনিউ করে। তো একটা পর্যায়ে দেখা যায় কি মানে এবং সিদ্ধান্ত নেয় যে বাসাটা চেঞ্জ করবে, এবং সেদিনই হয় কি যে একটা চিকোটে লেখা থাকে বা কাগমুড়ানো কাগজে লেখা থাকে যে আজকে রাতের মধ্যেই ওনার দুইটা মেয়েকেই হচ্ছে মানে হত্যা করা হবে। তখন যে ওনার সাজেশনটা পায় যে আজকে রাত টুকু অ্যাটলিস্ট যেভাবে হোক যেন নামাজ পড়া অথবা কোরআন শরীফ পাঠ করা যেন বন্ধ না করা হয়। তো ওই অবস্থায় দেখা যায় যখনই না কোরআন শরীফ পড়া হয় তো অনেক ধরনের ওই কাগজ ছোড়া থাকে, বাজে কথা লেখা থাকে, গালি গালাজ লেখা থাকে, আর লেখা থাকে যে ওটা বন্ধ করো, নামাজ পড়া বন্ধ করো, আর না কোরআন শরীফ পাঠ করা বন্ধ করো। তো ওটা ওনারা কন্টিনিউ করে আর ওই রাত ওনার জেগে থাকে। তো দেখা যায় কি যে ওই রাতটা পার হয়ে যায় ইজিলি, মানে আর কোনো সমস্যা হয় না। এরপর হচ্ছে যে পরবর্তী দিন মানে সাথে সাথে ওনারা হচ্ছে বাসা চেঞ্জ করার উদ্দেশ্যে বাসা দেখা শুরু করে, আর ওনারা যেটা একটা বাসা পেয়েও যায় ভাগ্যবশত। তো ওনারা যখন শিফট করে বাসাটা, ওনার সব কিছু যে আসবাবপত্র যা আছে সব কিছু শিফট করার পরে যখন ওনারা নিজেরা চলে যাচ্ছিলেন, সবাই বাসা থেকে ঠিকই বেরোতে পারে কিন্তু ওই মেয়েটার যার সাথে মেইন ঘটনাটা ও বাসা থেকে বেরোতে পারে না। মানে ওর ঠিক যখন ও বের হবে তখন ওর পাটা কে যেন চেপে ধরে, ও যেটা বলে আর কি যে স্পষ্ট একটা পা মানে একটা হাত হাত ওর ডান পাকে ধরে রেখেছে। আর এটা হচ্ছে এটা ওর বাবা মা সবাই দেখেছে যারা এবং কাজ করছিল বাসায় সবাই এটা দেখছে। তো অনেক সুরাটা পাঠ করার পরে অনেক জোরজবস্তি করার পরে ওকে ছাড়ানো হয়। আর পরবর্তীতে যেটা জানা যায় যে ওই বাসাটাতে হচ্ছে যে স্বামী স্ত্রী থাকতো যাদের কোনো সন্তান ছিল না, ওরা দুইজনই ফাঁসি দিয়ে মারা যায়। আর ওই মেয়েটা মানে স্কিপ করতে পারে কারণ হচ্ছে যে ওই মেয়েটা অপ্রাপ্তবয়স্ক ছিল, এই জন্য ও বেঁচে যেতে পারে, যেটা হুজুর পরে জানায় আর কি।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাবো একটা অডিও ক্লিপে, এবং আশা করছি যে এই অডিও ক্লিপটিও আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম বাসিল ভাই, জানি ভালো আছেন, আমি মোহাম্মদ তপন চৌধুরী লিখছি মাওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর থেকে। বর্তমানে আমি একটি স্পিনিং মিলে এইচআর এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। ঘটনাটা ভূতের নয়, তবে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আনুষাঙ্গিক বিভিন্ন কারণে স্টুডিওতে আসা সম্ভব হচ্ছে না, তাই লিখে পাঠাচ্ছি, ভালো লাগবে আশা করি ও শ্রোতাদের উপরে শোনাবেন। বাবার চাকরির সুবাদে আমার ছোটবেলা থেকেই আমরা গাজীপুরের কোনা বাড়িতে পুকুর পাড় এলাকায় সপরিবারে ভাড়া থাকতাম। বেসিক শিল্প নগরীর কাছাকাছি হওয়ায় বাড়িটি প্রায় 40-50 রুমে ভাড়াটিয়ারা থাকত। বুঝতেই পাচ্ছেন বসতিটা কতটা ঘন ছিল। সময়কাল 2004, আমি ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে পড়ি, টিউশনি করাতাম। প্রসঙ্গত আমরা দুই রুম নিয়ে ভাড়া থাকতাম, এক রুমে আপু আম্মু থাকত, এক রুমে তিন ভাইয়ের পড়ার হিসেবে। বলে রাখা ভালো, তিন ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। তো এ সময় আমাদের দুই তিন পরের একটা ঘরের এক মহিলা প্রেগনেন্ট ছিলেন, সবকিছু স্বাভাবিক। আমি কলেজ থেকে আসি বেলা প্রায় 3টার দিকে, আসার পর হাত মুখ ধোয়ার জন্য বাইরে গিয়ে দেখি প্রেগনেন্ট মহিলা বেশ সামনে বেশ ভিড় দেখতে পাই এবং বুঝতে পারি যে হয়তো মহিলার বাচ্চা প্রসব করার সময় হয়েছে তাই ভিড়। যাই হোক, আমি হাত মুখ ধুয়ে আগে ওই মহিলার ছোট বোনও পানি নিতে আসে, সে ছিল সমবয়সী। আমি তাকে শুধু এটুকু বলি, কি মিষ্টি খাওয়াবেন না? কিছু না বলে মেয়েটি চলে যাওয়াতে কিছুটা অবাক হয়ে যাই। যা হোক, আমি রুমে যাই এবং কেন যেন এই বিষয়ে ঘরে মা ভাইয়া কারোর সাথে কোনো কথা হয়নি। খাওয়া দাওয়া শেষ করে 4টার দিকে আমি টিউশনিতে যাবার জন্য বের হই। বাসা থেকে বের হয়ে প্রায় মিনিট দুয়েকের রাস্তা এবং সামনে আমাদের বাড়ির আর একটা ভাড়াটিয়া আঙ্কেলকে দেখতে পাই। লোকটা ছোট ছেলে, আমার ক্লাসমেট ছিল, বয়সটা 50+। ভিন্ন বিষয়টা হচ্ছে ওনার পা কিছুটা খোড়া টাইপের এবং একটি হাতও বাঁকা ছিল, তবে নিজে নিজেই চলাফেরা করতে পারতেন। তো আমি ওনাকে হেঁটে ক্রস করার পর উনি আমাকে ডাকতেন এবং জিজ্ঞেস করেন, তপন কোথায় যাচ্ছ? আমি বললাম, আঙ্কেল টিউশনিতে যাচ্ছি। উনি বললেন, তুমি আমার সাথে একটু যাবে?
তোমার সাথে কাজ আছে টিশরিতে পড়েছ। আচ্ছা, আমার মনে হয় এই ঘটনাটা আমি পড়েছি এর আগে, সুতরাং এটা বাদ দিয়ে আমি অন্য একটি ঘটনা শোনাচ্ছি। এইটাও ইংলিশ অ্যালফাবেটে লেখা, সুতরাং পড়াটা একটু ডিফিকাল্ট হবে আমার জন্য, তারপরেও চেষ্টা করছি ভালোভাবে পড়ার। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি পায়েল ফ্রম কলকাতা ইন্ডিয়া, ভূত এফএমের একজন ডেইলি ফ্যান। একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই আমার লাইফের। বাংলা অক্ষর দিয়ে টাইপ করাটা আমি হ্যাবিচুয়েটেড না, তাই বাংলিশ লিখলাম, ভালো লাগলে পড়ে শুনিও। আমার পূর্বপুরুষ বাংলাদেশের, আমার দাদু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে, কলকাতার দুটো বাড়ি বাড়ান, একটি আমাদের জন্য, একটি বড় পিসি আর ফ্যামিলির জন্য। আগে দাদু মারা যান, আমি কি এটাও পড়েছি? আচ্ছা, এটাও মনে হয় পড়েছি। আমরা বরং একটা কাজ করি, আমরা আমাদের যে নেক্সট যে গেস্ট আছেন তার ঘটনা শুনি, তারপরে আবারও ফিরে আসব। আচ্ছা, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আরেকবার বলতে হবে জি।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি পাঠান
জি।
নেত্রকোনা,
শুনি আপনার ঘটনা।
আমি কাহিনীতে চলে যাই সরাসরি। আমি যেহেতু নেত্রকোনা, আমার নানার বাড়ি নেত্রকোনা, তো আমার ঘটনাটা টোটালি আমার নানুকে নিয়ে। আমার নানুর, প্রথমে নানুর সম্পর্কে বলি, আমার নানুর বিয়ে হয়, নানুর যখন বয়স ছিল 9 বছর, আমার নানা নানুর সাথে বিয়ে হয়, তখন আমার আমার খালা এবং মামার, মোট খালা মামা 9 জন বর্তমানে আছেন, একজন ছিলেন, উনি মারা গেছেন। তো আমার ছোট মামা যখন জন্ম নেন, তখন ওনার সাথে আরেকজন মামা জন্ম নেয়, অর্থাৎ জমজ হয় আর কি। ছোট মামা যখন জন্ম নেয়, তখন আমার নানু জন স্বপ্নে দেখেন যে নানুকে বলা হচ্ছে যে তার একটা, সরি, মানে নানুকে বলা হচ্ছে যে তার বড় মুরুখটা দেওয়ার জন্য। আমার নানুকে, নানু আমার নানাকে এটা বিষয়টা শেয়ার করেন, তো নানা বুঝতে পারছেন যে বড় মুরুখ মানে নানার বড় ছেলেটা। তো নানুকে বলেন যে সাবধান, এগুলা মানে কখনোই আর মনে করবো না, এগুলো মনে কর তোমার জন্য ঝামেলা হয়ে যাবে পরবর্তীতে। তো নানু একদিন হঠাৎ স্বপ্নে দেখেন যে ওনাদের বাড়ির পিছনের জঙ্গলে একটা বড় মাটির পাত্র আছে, তো ওই পাত্রর ভিতরে অনেক সোনার মোহর।
আচ্ছা,
ওই মোহর মাটির পাত্রটা এবং এমন ভাবে লাগানো যে ওইটার ভিতরে একটা, ওইটার উপর একটা সাপ এবং তার উপর একটা ফিঙ্গে পাখির বাসা। তো নানু এটা স্বপ্নে দেখার পর দিন নানু সকাল দিক দিয়ে নানু আবার চলে যান ওইখানে দেখার জন্য যে বিষয়টা কি আসলে। তো রাসেল ভাই গিয়ে দেখেন যে সত্যি সত্যি ওইখানে আছে। তো নানু এটা দেখার পরে নানু ওইখানে সেন্সলেস হয়ে যান। তো নানু, নানা নানুকে খোঁজার জন্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে ওই ওই জায়গায় গিয়ে পান। তো এই ঘটনাটা শোনার পরে ওই এলাকার নানা, আমার নানার বাড়ি এলাকার অনেক মানুষ ওই জায়গায় ঘোরাঘুরি করার পরে কিছু পায় নাই। তো নানাকে, নানু আসে, নানু আসার পর নানাকে এই ঘটনাটা বলে, তো নানা বলেন যে সাবধান, এগুলোতে লুক করতে নাই, এগুলোতে লুক করলে ভবিষ্যতে অনেক খারাপ ফল পাওয়া যায়। তো রাসেল ভাই ঘটনা এখানে শেষ না, মানে কিছুদিন পর নানু আবার স্বপ্নে দেখে। তো আবার স্বপ্নে দেখে এটাই, ওই মাটির পাত্র স্বপ্ন দেখে, আবার স্বপ্ন দেখে যে বড় মুরুখটাকে, বাড়ির বড় মুরুখটাকে দিতে হবে তাদের। তো নানাকে বলে যে, নানা বলে যে না, এই বিষয়টা তো তাহলে অনেক খারাপ দিকে চলে যাচ্ছে। তো মানে আমার যমজ যে মামা হয়েছিল দুজন, মানে সবার ছোট, তো ওই মামার যে আরেকজন যমজ ভাই ছিল, উনি কিছুদিন পরে মারা যান। তো কিছু মারা যাওয়ার কিছুদিন পরে নানু আবার স্বপ্নে দেখেন যে, স্বপ্নে তাকে দেখানো হচ্ছে যে এটাই, যে তুই আমাকে বড় মুরুখটা দিলি না, তার জন্য আমি তোর ছোট মুরুখটা নিয়ে গেলাম।
আচ্ছা,
তো নানাকে এগুলো বলার পর নানা বলেন যে না, এগুলো মানে তাহলে তো দেখা যাচ্ছে যে ঘটনা সত্যি, তখন সবাই বিশ্বাস করে এই ঘটনাটা। তো এই ঘটনাটা এখানেও শেষ হয় নাই। নানু, এই মামা মারা যাওয়ার প্রায় 25 বছর পর আমার বড় যে খালা, খালামণি আছেন, তো উনি একদিন স্বপ্নে দেখেন যে তাদের বাড়ির পিছন দিকে জঙ্গলে বাঁশবাগানের নিচে কিছু টাকা পড়ে আছে, রাতে স্বপ্নে দেখেন। তো আমার খালামণি পরদিন সকালে ওই বাঁশবাগানের নিচে যান, গিয়ে দেখেন যে সত্যি সত্যি 50,000 টাকা পড়ে আছে। তো খালামণি ওই মানে টাকাগুলো নিয়ে আসেন, টাকাগুলো দেওয়ার পরে একটা গরু কিনার, মানে একজনকে দিয়ে গরু কিনে নিয়ে আসেন। তো গরুটা যেদিন রাসেল ভাই কিনে নিয়ে আসছে, ওই তাদের উঠানে মানে বাধা ছিল, তো ওই দিন আবার খুব রোদ ছিল, কোনো আকাশে কোনো বৃষ্টি টিষ্টি এরকম ছিল না। তো হঠাৎ একটা বজ্রপাতে গরুটা হুট করেই মারা যায়, তো বিষয়টা অবাক করার মতো। তো কিছুদিন পরে নানু, খালামণি যখন নানুর বাড়িতে যান, তো নানুর কাছে এই ঘটনাটা বলেন। নানু বলেন যে ঘটনাটা আমাকে আগে বলা উচিত ছিল, তুই এইসব বিষয়ে তুই লুপ করছিস, এইসব বিষয়ে তো আমাদের এগুলো তো আছে, কিন্তু এইসব বিষয়ে লুপ করা তো ঠিক হয় নাই, তো এটা ভবিষ্যতে খারাপ হয়ে যাবে। তো রাসেল ভাই মানে সাডেনলি কিছুদিন পর মানে দু তিন মাস পরে খালামুনি, বড় খালামুনি মেন্টালি একটু প্রবলেম হয়ে যায়, যার কারণে খালামুনি তার মানে কাউরে কিছু চিনতে পারতো না, মানে মেন্টালি প্রবলেম আর কি। তো নানু এগুলা শোনার পর নানু আমার খালাতো বড় খালাতো ভাইকে বলেন যে না এগুলো ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তো এই ঘটনাটা খালামুনি ঘটনাটা এরকম পাইছে, আমার নানু দেখছে, আমার নানু যে মাটির যে পাত্রটা দেখছিল ওইটা আমার এক মানে মামার ছেলে উনি যে বাড়িতে থাকতো তখন, তো ও স্বপ্নে ঠিক সেম ঘটনাটা স্বপ্নে দেখে। তো সে কাউরে না বলে সে মানে বাড়ির পিছনে জঙ্গলে চলে যায় এবং সেও এই সেম কাহিনী দেখে। দেখার পরে সে তার দাদু মানে আমার নানুকে সে বলে, তো নানু তারে বলে আমি তার নামটা মামার তোমার নামটা যে কোনো কারণে মেনশন করছি
না, কোনো সমস্যা নেই। তারপরে
তারে বলে যে সাবধানে এগুলাতে তুমি কখনো লুপ করবে না, এগুলাতে লুপ করলে বিপদ, বড় বিপদ আসবে। তো এগুলা পরে নানু বলে যে এগুলাতে লুপ করার দরকার নাই, আমাদের রক্তের মধ্যে মানে আমাদের মানে যারা আছে বংশের মধ্যে তারা কেউ না কেউ এটা পাবেই, কেউ না কেউ পাবেই। তো আমি একবার মজা করে নানুর বলছিলাম যে নানু এগুলো আমাকে ম্যানেজ করে দেওয়া দিন। তো এই অনেকগুলা সোনার মোহর, নানু বলছেন যে না সাবধান যা বলছো বলছো এগুলাতে কখনো লুপ করবো না, এগুলোতে লুপ করলে তোমার ভবিষ্যতে খারাপ হয়েছে।
আচ্ছা,
তো এগুলা
তো আপনি কোনোদিন দেখেছেন যেটা আপনার নানু দেখেছেন এরকম ধরনের জিনিস আপনাদের বাসায়, কোনো মোহর বা এরকম কোনো কিছু কখনো দেখেছেন?
না আমি মানে দেখি নাই, এটা আমাদের মধ্যে তিনজনই দেখেছে, যে নানু আমার মামাতো ভাই আর এই বড় খালামুনি, ওটা ওরাই দেখছে এবং নানু বলছেন যে ওটা আমাদের মধ্যে কেউ না কেউ পাবেই।
এবং যিনি দেখেন তার সাথে সমস্যা হয়?
যিনি দেখেন তার সাথে সমস্যা হয় বলতে সেই শুধু দেখতে পারে, আর কেউ ওই জায়গায় গিয়ে ঘোরাঘুরি করার পরে আর কেউ দেখতে পারে না, শুধু সেই দেখতে পায়।
ওকে ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আপনার কাছে আশা করছি যে আবারও ফিরে আসার সময় পাবো, যদি হাতে সময় খুব কম। মাঝখানে একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, রেডিও ফ্যাম অ্যান্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Futke Radio FM. আমি রাসেল আছি সাথে, এবং চলছে এই মুহূর্তে একটা একটা ঘটনা শুনছি আমরা। আর বাইরে কি বৃষ্টি? না বৃষ্টি মনে হয় হচ্ছে না বাইরে, বাইরে বেশ গরমই হওয়ার কথা, কিন্তু রাস্তা একটু ভেজা ভেজা লাগছে কারণ আমার কাছে। ঘড়িতে সময় রাত 1:43, আর এই মুহূর্তে আমি চলে যাবো আবারও আমাদের একটু আগে যার ঘটনা শুনছিলাম তার দ্বিতীয় ঘটনার জন্য। আপনার নামটা প্লিজ আরও একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো।
আমি মোহাম্মদ মেহেদি বাটন, নেট্রুকমা থেকে।
জি
আচ্ছা, আমার দ্বিতীয় ঘটনাটা বলতেছি। তো দ্বিতীয় ঘটনাটা মানে আমার সাথেই, এটা সংক্ষিপ্ত একটা ঘটনা। দ্বিতীয় ঘটনাটা ঘটছে বিগত 2 বছর আগে, তখন সবে বড় ছিল মেবি। তো আমি নেট্রুকমাতে অনেকগুলো টিউশন পড়াইতাম। তো আমার যখন একটা প্রাইভেট ছিল, রাতের 10টার দিকে প্রাইভেটটা ছিল, তো জায়গাটা আমি নামটা বলি, রাতের 10টায় প্রাইভেটটা ছিল আমার নাগরায়। তো আমার ছবি বড়াতে রাতে আমার এক প্রাইভেটের এক স্টুডেন্টের বাসায় আমার দাওয়াত ছিল। তো ওইটা ছিল আমার আমাদের নেত্রকোনা এলাকার এক বাস স্ট্যান্ড। তো আমি যখন দাওয়াত খেয়ে রাসেল ভাই আসতেছিলাম, তখন রাত অনেকটা বেজে গেছিল, প্রায় 10:30 বেজে গেছিল। তখন আমি স্টুডেন্টে আমার নাগর স্টুডেন্টকে বলছি যে আমি তোমাকে আজকে রাতে 12টা বাসলো, আমি তোমাকে আজকে রাতে পড়াবো। তো আমি যখন বাস স্ট্যান্ড থেকে যখন নাগরার দিকে আসি, ওইটা আমাদের যারা নেত্রকোনা শুনতেছে আমাদের ফ্রেন্ডরা তারা হয়তো চিনবে, তো ওইটা একটা ভিতর দিয়ে আসতে হয় একটা শ্মশানের পাট দিয়ে আর কি এদিক দিয়ে। তো আমি যখন শ্মশানের এদিক দিয়ে আসতেছি, তো হঠাৎ করে আমার কানে মানে বেজে উঠছে একটা শিশু বাচ্চা, ছোট বাচ্চা কান্না করতেছে। তো তখন শীতকাল ছিল, তো শীতকাল থাকার কারণে মানে নদীতে পানি কিন্তু অনেক নিচে চলে যায় শীতকালে। তো বাচ্চাটা যখন কান্না করতেছে, আমি তখন মানে শুনি আমি ভাবলাম যে বাচ্চাটা কান্না করতেছে, একটু এগিয়ে যাই। যাওয়ার পরে দেখলাম মানে আমি যত মানে এগিয়ে যাই, তো মানে বাচ্চার কান্না তত নদীর মানে গভীরে চলে যায়। তো আমি আরো নিচে নামি, কান্না তত নিচে যায়। তো হঠাৎ আমার মাথায় চিন্তা আসলো যে না, এটা তো স্বাভাবিক বাচ্চার কোনো কান্না না, এটা হয়তো ভয়ানক কিছু হইতে পারে। তো আমি রাসেল ভাই এখান থেকে একদম দৌড়ে চলে আসি।
আমাদের সঙ্গে আছেন এবং ছাদে বসে তিনি শুনছেন। তাওহিদ আফ্রিদি ইয়ান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জি এম নাজমুল ইসলাম, সৈয়দ শোয়েব আখতার আছেন, দিস ইজ মাই ফার্স্ট, দিস ইজ মাই ফার্স্ট এস এম এস মেসেজ, তিনি 2012 থেকে আমাদের সঙ্গে আছেন,
এবং একজন ডায়াড ফ্যান বলা যেতে পারে ভূত এফএমের, সেটা তিনি বলছেন, এবং সাইলেন্ট ডায়াড ফ্যান। এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দিয়া আহসান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহমেদ অভি, আছেন সামির আহমেদ আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন সামিউল ইসলাম শাকিল, এছাড়াও আছেন আমাদের সঙ্গে হুসাইন আহমেদ, এম ডি আবদুল্লাহ আমাদের সঙ্গে আছেন, ইরফান শাহ আমাদের সঙ্গে আছেন, বুলবুল আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন স্বপ্নিল নিলয়, রাকিব রোমেল আমাদের সঙ্গে আছেন, সজীব ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং জয়পুরহাট থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন এই মুহূর্তে রেডিও ফুর্তির পেজে, তাহমিদ আফ্রিদি আমাদের সঙ্গে আছেন, ফাহিম শাহরিয়ার আমাদের সঙ্গে আছেন, আয়েশা খান আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পা, এবং তিনি একটা ঘটনা লিখার চেষ্টা করেছেন আমার কাছে মনে হয়, তো সেই ঘটনাটা আপনি কোথায় লিখবেন আমি একটু পরেই বলে দিব সেটা আরও একবার। আমাদের সঙ্গে সাইফুর এস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আলামিন ইসলাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইমুল হুদা সিদ্দিকী চট্টগ্রাম থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স কাউসার, এছাড়াও আমাদের সঙ্গে সিঙ্গার জয় বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, নীল বিজয় আমাদের সঙ্গে আছেন, আরাফাত উদ্দিন আহমেদ আমাদের সঙ্গে আছেন, ফাটাফাটি হচ্ছে তাই লিখেছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পারভেজ মাসুদ, আমাদের সঙ্গে আছেন আহমেদ আকাশ, আমাদের সঙ্গে আছেন শামীম আহমেদ মুক্ত, এছাড়াও আছেন আমাদের সঙ্গে জাহিদ আহমেদ তুষার সহ আরো অনেকে। আমাদের যে ভূত এফ এম এর পেজ, উইচ ইজ www.facebook.com/bhootfm.rasel, সেখানেও আপনারা অনেকে লিখছেন আমাদের সঙ্গে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে নাজনীন, এছাড়াও আছেন ইস্তিয়াক শুভ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও রিদম হাসিন আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি এম ডি নাইমুর রহমান, রিদম হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার, এছাড়াও আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন, কান্তা নাজমুনুর কান্তা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তাছাড়াও লোড হচ্ছে, ওকে, আমাদের সঙ্গে আছেন নির্ঘুম শ্রাবন্তী, আলমগীর হোসেন মেহেদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রহস্যময় জীবন, এছাড়াও এম ডি মারুফ আহমেদ আমাদের সঙ্গে আছেন, শাহিদ শাহিদুল ইসলাম মুরাদ নোয়াখালী থেকে শুনছেন আমাদের সঙ্গে, এম ডি নাইমুর রহমানের নাম পড়েছি, আরও অসংখ্য বার লিখেছেন তিনি, স্মার্ট শাকিল খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, যেমন আছেন এই মুহূর্তে এস এন শিশির খান আছেন আমাদের সঙ্গে, শাহিন, এছাড়াও এম এইচ মাহফুজ সহ আরো অনেকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং যারা ভূত এফ এম শুনছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি যাবার আগে জানিয়ে দিতে চাই আমাদের অ্যাড্রেসটি কোথায় আমাদেরকে ইমেল করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এদের রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইজ BHWTFM এদের রেট RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করে ফেলতে পারেন আমাদের সঙ্গে। এবং আজকের মতো যে ঘড়ির কাঁটা বলছে যে আমাদের শেষ করতে হবে, এখানে বিদায় নিতে হবে, কথা হবে আবারও আগামী শুক্রবার, হয়তো আগামী শুক্রবার চাঁদ রাত হয়ে যাবে, সুতরাং রমজান মাসের শেষ শো আজকে হতে পারে, হতে পারে আগামী শুক্রবারেও আমরা আরেকটা শো করছি যেটা চাঁদ রাতের ঠিক আগের দিন, কে বলতে পারে। তবে একটা জিনিস যাওয়ার আগে জানিয়ে যাই, সেটা হচ্ছে যদি চাঁদ রাত হয় তাহলে স্পেশাল ভূত এফ এম শুনবো আমরা, আর যদি চাঁদ রাত না হয় তাহলে রেগুলার ভূত এফ এম শুনবো এবং তার পরের দিনই থাকবে স্পেশাল ভূত এফ এম। সুতরাং ওটার জন্য ওয়েট করুন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন, এবং যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, ঢাকার বাইরে যারা যাচ্ছেন, তাদের সবার জন্য অনেক শুভকামনা এবং আপনাদের যাত্রা শুভ হোক, চমৎকার একটা ঈদ কাটাতে নিরাপদে পৌঁছান গন্তব্যে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।